exclusively on FusionBD.com.
Group FM. The night comes alive with Gramophone.
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের তৃতীয় দিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএমে। আমি আসল আফির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে কোনো অতিথি নেই। আজকে অতিথি নেই এই জন্য যে ঈদের তৃতীয় দিনে কাকে ডাকবো, এটা একটা মানে আজকে ঈদের তৃতীয় দিন, তারপর আবার ঈদ উল আজহা, তার মানে আজকে ব্যস্ততা অনেক বেশি, দাওয়াত অনেক বেশি, খাওয়া দাওয়া অনেক বেশি, অনেক বেশি ফুর্তি। তো এই জন্য আমরা যেটা চিন্তা করলাম, যেটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য তৈরি করি, এবং সেই স্পেশাল এপিসোডে কি থাকবে, সেই স্পেশাল এপিসোডে আমরা পুরনো এবং নতুন সব ঘটনা নিয়ে, মানে একদম রিসেন্টলি শেয়ার করেছেন আমাদের সাথে আমাদের যে সমস্ত গেস্টরা, সেই সমস্ত ঘটনা, এবং সেই সাথে বেশ আগের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে আজকের ভূতফোন সাজানো হয়েছে। আশা করছি প্রতিটা মুহূর্ত আপনারা আনন্দ পাবেন, এবং অনেকেরই মানে আগের ভূতফোন যারা মিস করেছেন, অনেকেরই এরকম চাহিদাই থাকে যে আগের ভূতফোনের অমুক স্টোরিটা শোনান, অমুক স্টোরিটা শোনান, ওটা অনেক ভালো ছিল, অমুক ঘটনাটা ভালো ছিল, অমুকই অনেক বেশি ভালো ঘটনা বলতে। তো আমরা এরকম খুব কেয়ারফুলি বেশ কিছু ইমেল সিলেক্ট করেছি, আমরা কেয়ারফুলি বেশ কিছু ঘটনা সিলেক্ট করেছি যে ঘটনাগুলো আপনাদের অনেক আনন্দ দিতে পারে বলে আমার মনে হয়। তো আমি শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন, ঘটনাও লিখে পাঠাতে পারেন আমাদেরকে। সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই দুটো ফেসবুক পেজে আমি বলে দিচ্ছি যে কোনটা www.facebook.com/radio40 and www.facebook.com/ভূতফোন। এই দুটো পেজে কেউ আপনি আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তবে এই স্পেশাল এপিসোডের রুল অনুযায়ী আমরা কোনো কমেন্ট আজকে পড়ব না, আজকে শুধুমাত্র শুধুই ভয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুই ভয় আর ভয় থাকবে। এবং আপনাদের আজকের এই যে মানে ঘটনার মাধ্যমেই বিভিন্ন সময় আপনারা ট্রাভেল করবেন, কোনো সময় 2011, তো কোনো সময় 2014, কোনো সময় 2016, তো কোনো সময় 2018, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় আমরা যাব, এবং পুরোটা মুহূর্ত অনেক ভয় কাটবে বলে আশা করছি। যারা এই মুহূর্তে বাসায় আছেন তারা তো মজা করছেন, প্রিয়জনদের নিয়ে ভূতফোন উপভোগ করছেন, অনেকে কিন্তু আবার কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন, এবং অনেকে হয়তো আবার ফিরে আসছেন ছুটি কাটিয়ে, অনেকে আছেন বাসে, ট্রেনে বা লঞ্চে। তারা সবাই আজকের এই রাতটা, এই যে মানে স্বজনদের ফেলে এসে আবারও ফিরে আসার রাতটা ভূতফোনের সাথে কাটান। আশা করছি যে আপনাদের সমস্ত দুঃখ ভুলে দেবো ভয় দিয়ে, জানি না কেমন লাগবে। শুরু করা যাক আমাদের আজকের ভূতফোন। আবারও সবাইকে ঈদ মুবারক। শুরুতেই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাছে একটা স্টোরি রয়েছে, যেটি 2018 11 মে আমরা প্লে করেছিলাম, এবং একটা ইমেইল আমরা পড়েছিলাম, এবং এই ইমেইলটা আপনাদের সবার কাছে অনেক বেশি ইমোশনাল মনে হয়েছিল। ইমেইলটি পাঠিয়েছিলেন সারোয়ার হোসেন শাহিন, এবং তার সেই ইমেইলটা আবার মানে পড়ার পরে আপনাদের অনেক কমেন্ট পেয়েছিলাম আমরা, এবং অনেকে এটা এত বেশি পছন্দ করেছিলেন যে আমি আজকে আবারও সেটা রিপিট করার লোক সামলাতে পারলাম না। তো শুনতেই আমরা এরকম একটা ইমেল দিয়ে শুরু করতে চাই আজকের ভূতফোন, চলুন শুনি, আশা করছি উপভোগ করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সারোয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপর দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, এবং তিনি বলছেন যে তিনি একটা মানে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূতফোনের একজন নিয়মিত শ্রোতা, এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে, তখন আমি ক্লাস 6 কি 7 এ পড়ি। আমাদের বাড়ির অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের, লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজি দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুরবেলা ওনার স্ত্রী রান্না করছিলেন, এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মা রে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা, আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। এক সময় পাতিলের ভাত প্রায় শেষ, পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না, আমাকে যে সব ভাত বেড়ে দিলি এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি আর একটু ভাত দিন। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তোর কোনো সন্তান নেই তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই, তোমার আর তোর স্বামী মিলে তোদের কুল বড় এই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো কুলের সিজন না, কি করে কুল পড়বে? পাগলটা ধমকে সরে বলল, তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল, তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি। এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে চা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। উনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছো হয়তো, ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজি। ফজরের নামাজ শেষে লোকমান ভাই ওনার স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যিই ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনেই আশ্চর্য হয়ে যায়, কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত, এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়, একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না, হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ি ডাঙি না, এ পাশ থেকে ও পাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, তাই ওর ওপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটি, শোকের ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পাননি, তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়ি ঘরটা ছোট বড় গাছে ভরা, দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। ছয় সাত দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময় ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। এক মাস কেটে যায়, মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটা হবে, হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনি ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে, মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে, একবার উঠোনের এপাশে আর একবার ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে, উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি ওনার স্বামীকে ডেকে তুলবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। এক সময় ওনার স্বামীকে ডেকে তুলে বললেন, হেই তুমি কি শুনছো? লোকমান ভাই চোখ কষ্টতে কষ্টতে বললেন, কি শুনবো, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন উঠানে হাঁটতো আর ঝুনঝুনির শব্দ ঝুনঝুনি শব্দ হতো, আমি সেই সব রকম শব্দ শুনতে পেলাম উঠোনে। দুজনেই এক মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোনো শব্দ হলো না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো ভুলতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনছি। এরপর তিন চার দিন পর আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বললেন না। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুমঝুম শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়, কিন্তু ওনার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে ওনার স্বামী হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। বাগান দিয়ে ঢুকতেই কুল গাছটা চোখে পড়ে যায়। ওই কুল গাছে লামিয়ার জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। লামিয়া অন্য বাচ্চাদের সাথে নিয়ে ওই দোলনায় খেলা করত। লামিয়া মারা যাওয়ার পরও লামিয়ার স্মৃতি হিসেবে ওই দোলনাটা খোলা হয়নি। লোকমান ভাই যখন ওই কুল গাছটার কাছাকাছি আসেন, তখন চাঁদের আবছা আলোয় দেখতে পান দোলনাটা একা একা দুলছে। মনে হবে গাছে কেউ যেন দোল খাচ্ছে আর এই মাত্র উঠে গেছে। বাতাসে দুলছে তারও কিন্তু মাত্র সম্ভাবনা নেই, কারণ এক ফোঁটা বাতাসও তখন ছিল না। সব গাছের পাতা নীরব, একদম নিস্তব্ধ। আর বাতাসে দুললেও তা বুঝতে পারা যেত। ওনার সারা শরীর শীতল হয়ে আসে আর ওই রাতের মতো সাহস করে তিনি বাথরুম সেরে চলে আসেন। ঘরে এসে শুয়ে ভাবতে থাকেন, মিলার এবং কিন্তু কিছুই বিড়াতে পারেন না। পরদিন সকালে দোলনাটা খুলে ফেলেন। এই দুই তিন দিন পর মাঝরাতে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পারেন উঠোনে ঝুনঝুনির শব্দ এবং কেউ যেন ঝুনঝুনি পড়ে হাঁটছে এবং শব্দটা এদিক থেকে ওদিক যাচ্ছে। এবার স্ত্রীর কথাটা তার বিশ্বাস হয়। তিনি বিছানা থেকে উঠে সাহস করে কাঠের জানলার একটা পাট আলাদা করে খুলে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছুই চোখে পড়ে না, শব্দও আর হয় না। ওনার স্ত্রী জেগেই ছিল, তবে লোকমান ভাইকে বুঝতে দেয়নি। লোকমান ভাই জানলা বন্ধ করে বিছানায় আসা মাত্র ওনার স্ত্রী ফিসফিস করে বলে, জানলা খুলে কি দেখলে? লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত আটটার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে, সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান তোমার কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমার না টর্চ আছে, ওটা নিয়ে যাবে? মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রম খুঁজতে বলেন, কই না তো, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যাই। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহ হিসাবে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মনের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়। কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন, আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মন চলে আসে, মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? উপাস থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আপু আমি লামিয়া, দরজা খোলো, তোমরা আমাকে বাইরে রেখে কেন? আমার আমার খুব কষ্ট হয়, আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর দুই তিন মাস আর কিছু হয় না, সবাই সবকিছু ভুলে গেছে, আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন, এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে, লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন, পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের। লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকে তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায় তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল, ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোল দিতে। আমার কিছু মনে নেই, লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখত ওই ঘটনা, আর চিৎকার দিয়ে উঠত। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে চলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি ওই আলোটা দেখেন। এখন ওনার ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান, কাঁদেন। 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাত নেই। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শো করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন, ওনার স্বামী যা বলার যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই, আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের কোনো ক্ষতি সে করবে না। অনেকেই রাতে লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিত্য দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি, শোন তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়নি, ভালোই নাও আরো একজন ইমামকে দিয়ে গায়েবি জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যতটুকু নিজে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে। এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন, হয়তো গুছিয়ে লিখতে পারিনি। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন, আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। বোতাসমের সবার জন্য রইল শুভকামনা। সরওয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট, জেলা লালমনিরহাট। চমৎকার এটা ইমোশনাল স্টোরি না? শুনছেন সবসময় বেরিয়ে ফুটিয়ে দিতে চান। আমি রাস্তা আছি সাথে, এবং মানে আমার মনটাই খারাপ হয়ে গেল স্টোরিটা শুনে। একদম সত্যি মানে এটা যতবার শুনি ততবারই কেমন যেন লাগে, যদি এলকে আমারই পড়া, কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আজকে স্পেশাল এপিসোড করে আমি এর আগেও বলেছি, এখনো বলেছি, আমি লাইক বা কমেন্ট এই সমস্ত অনেকেই বলেন যে এত কমেন্ট পড়েন কেন, আর অনেকে এটাও বলেন যে আমার কমেন্ট পড়া হয় না, কারণ দুটোই হয়। তো স্পেশাল এপিসোডগুলোতে আমি ঠিক করেছি কোনো কমেন্ট পড়বো না। স্পেশাল এপিসোডে শুধুমাত্র ঘটনা থাকবে, এবং শুধুই ঘটনা, এবং শুধুই মাত্র ভয়, আর অন্য কোনো কিছু নয়। ওকে, যে ঘটনাটি আমি পড়ে শোনা মানে যে আপনাদের জন্য প্লে করব, সেই ঘটনাটি 2018-এর 4 মে আমরা এই ঘটনাটি প্লে করেছিলাম আমরা, এবং 4 মেই তো 4 মে নাকি মে 29, যে কোনো একটা দিন হবে। এবং এইখানে ডক্টর আলিফ এসেছিলেন এই শোতে, এবং ডক্টর আলিফ না এটা এটা 4 মে হবে সম্ভবত। হ্যাঁ, ডক্টর আলিফ এসেছিলেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছিলেন, এবং তার সেই ঘটনাটি আমরা আজকে প্লে করবো। আশা করছি যে আপনারা অনেক বেশি মানে অনেক ভালো লাগবে আর কি এই স্টোরিটা শুনতে। চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।
ওয়ালাইকুম সালাম। এবং ভূতাসমে আসার জন্য অনেক ধন্যবাদ আলিফ।
থ্যাংক ইউ আপনাকে, অনেকদিন পরে আসছে আমার। ঘটনা শুরুর আগে স্বপ্ন নিয়ে কথা, ঘটনাটা স্টার্ট করি, স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। তো আমি তো জানি রাস্তা ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম,
একদম
একটু ডিফারেন্ট না হলে। আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। নাফিস নামে এক
মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা শুনছি।
ওকে ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করবো, ভাই তার ঘটনা আমি আপনাকে আগে বলেছি, সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, 1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো, তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে, এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলে থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মানে মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নেবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা বাসা ভাড়া নেওয়া হয়। তো 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালে।
আচ্ছা।
তো যে বাসাটা, তো তখনটা তো অ্যাপার্টমেন্ট ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি, তো এত তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে, তো এত মেস বাড়ি ছিল না ঢাকা শহরে, খুব কম ছিল, ফ্যামিলি বাসায় সবাই প্রেফার করতো। তো তারা একটা বাড়ি পাই যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বা বিল্ডিং পাশে আছে। তো তারা থাকতো চারতলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো চারতলা বাম পাশে। তো ঠিকই ছিল, তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিনের, রমজানের ঈদ তো প্রায় 7-8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই সবাই তো ঢাকার সময় ঢাকা থেকে চলে যেত, তার তো আরো মানুষ কম ছিল এলাকে, 96-97-99 মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে, যখন উনি দোনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখা যায় অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন তিনি ঢাকায় চলে আসে।
আচ্ছা।
তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেন বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না, আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল।
আচ্ছা।
তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, ঢাকাতেই ছিল।
আচ্ছা।
তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায় দেখে যে তো বুয়া যে রান্না করতো সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে, একটা কমন চুলা ছিল বাসার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই, তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়। টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে বসা কিছু নিয়ে আসার জন্য, যাতে কেউ কেউ খেতে পারে যতদিন পর্যন্ত গোয়া না আসে। দু একদিনের খাওয়া তো মেসের লোক জানে তো কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণ ভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। তো সে রান্না করে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক খোলার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা, আউট অফ নোওয়্যার। ওই রুমের ভিতরে আমি আগে আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের তিন ফ্রেন্ডের। তো ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখন, খালি ওই ফ্ল্যাটের মধ্যে ওই ফ্ল্যাটের মতো মতো দুইজন, তিনি আর পাশের রুমের এক ভাই, ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতর রাখতে রাখতে যেয়ে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে কোনো কারণ ছাড়া। শীতকাল আসলে তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি, তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খোলে, সাহস করে খুলে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে ফিরে পড়ে। শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা, স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে,
না খুলতেই হবে,
খুলতেই হবে।
আচ্ছা,
ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে লাইটটা মানে ঘুম থেকে ওঠে, বলে যে আমার স্মৃতি শক্তি যতটুকু মনে আছে আমি একটা খুলি, খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখেন যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ আর ডান পাশে কমপক্ষে 50-60 আঙ্গুল কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে সে দরজাটা খুলে দেয়। তো ওই পাশের ভাইটা দেখে যে তিনি পুরো ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে যে পুরো শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে,
ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে।
উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, এই ট্রাঙ্কটা খোলার পরে এইসব জিনিস দেখে ফেললাম। দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়ে এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সে রাতটা পার করার জন্য অ্যাটলিস্ট এই আজকে রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে অনেকটা ব্যবস্থা করবো। ওই লোকটা আমার ভাইয়াটা পাশে তার সাথে রুমে থাকে। পরের দিন যখন সকাল হয় দুজন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাবার পর ওই ভাইটা বলে যে শোনো, তোমাকে রাত ভোরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়।
আচ্ছা,
ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডে, থার্ড ডে তে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের সেকেন্ড ডে তে সে ঢাকা চলে আসে, ঈদের ফোর্থ ডে তে ঘটনা আসল ভাই, ঈদের ফোর্থ ডে তে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন। এবং সেই ভাইটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাত্রে তো একচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাত্রে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের ফোর্থ ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, যে ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরও ভয়াবহ, ট্রাঙ্কটা খুলতে হবে। এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডতে ওই ভাইটা ঘুমাচ্ছে, সে ট্রাঙ্কটা খুলে খোলার পর পর দেখে যে মানে পুরো ট্রাঙ্কটা ভর্তি রক্ত আর দুটো মাথা, একটা মাথা তার ওই রুমের একটা মানে দুইটা মাথাই তার দুই রুমের দুইটা ফ্রেন্ডের
ট্রাঙ্কের মধ্যে,
ট্রাঙ্কের ভেতরে। তিনি একটা চিৎকারে ওনার আর কিছু মনে নাই, এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। তো পরবর্তী সময় যে ভাইটা তার সাথে ছিল সে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবে তার জ্ঞান ফেরে নাই,
ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের সিক্সথ ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলো দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে বলে যে আপনি হুজুর যেটা বলছে যে আপনাকে বোবাই ধরছে, বারবার বোবা ধরছে এবং আপনার মুভমেন্টগুলো। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে যেন কিছুদিন ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং হঠাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ কি? তো পরবর্তী সময় সেই জিনিসটা কানেক্ট করে, ঈদের সেভেন ডেতে জানতে পারে যে ঈদের চতুর্থ দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
আচ্ছা,
তার যে রুমমেট গুলা ছিল, যে রুমমেট গুলা ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং
এবং তাদেরই কাটা মাথা,
তাদেরই কাটা মাথা। কেন কাটা কেন? পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলো এগুলো করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র, মানে তিনজন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। কারণ হচ্ছে ওরা টিকিট পায় নাই, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে সিটে বসেছিল ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেলপারটা একদম ছিটকে বাসের সামনে অপোজিট পড়ে পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথা উল্টোগুলো আলাদা হয়ে যায়, তো জোরে ধাক্কা লাগে মাথাগুলো ছিটলে যায়, মাথাগুলো আলাদা হয়ে যায়।
এবং সেটাই সে
সেটাই সে ট্যাঙ্কের ভিতরে সাবজেক্ট করতে, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতরে দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে গেল যে সে যেটা স্বপ্ন দেখেছে, সে যেটা স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে এবং বলে যে আমি ট্রাঙ্কটা দেখেছি নিজের হাতে খুলেছে এবং একদম
সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে ট্রাঙ্কটা ভেতরে কাটা মাছ তো অবশ্যই। আমার কাছে এখনো প্রশ্ন থেকে গেল যে ট্রাঙ্কটা অত ঠান্ডা কেন হতো? আর এই ধানের
এটাই হচ্ছে রাসেল ভাই পরবর্তী সময় ওই হুজুর বলে যে ট্রাঙ্কটা ফেলে দেওয়ার জন্য এবং ট্রাঙ্কটা যেন ওই বাসায় না রাখে, তাকে কিছু পানি দেওয়া, পানি পড়া দেওয়া হয়, কিছু নিয়ম কারণ বলে বলে দেওয়া হয়। এবং তার বাবা মা বলে যে তোমাকে মানে ম্যাচে থাকতে হবে না, তুমি হয় হোস্টেলে ব্যাক করো আদারওয়াইজ অন্য বাসা গিয়ে থাকো। এই ট্রাঙ্কটা রাস্তায় পরবর্তী সময় আছে মাকে না আর কি বাসাতে, কারণ ট্রাঙ্ক থেকেই তো লাস্ট এই তিন চার দিনে, ঈদের তিন চার দিনে তার সাথে লাইফের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটে যায়। এবং তার দুইটা ফ্রেন্ড যে হারিয়ে যাচ্ছে তিনি এটা সংকেত পায় ট্রাঙ্ক থেকে।
অদ্ভুত।
ভালো ছিল না? আমার মনে হয় যে অনেক ভালো ছিল ঘটনাটি। এবং এখন একটা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে চলে যাই আমরা। আমরা একটা অডিও ক্লিপ শুনি। এই অডিও ক্লিপটি কিন্তু আবার নতুন, এটা এটা পুরনো না, এই অডিও ক্লিপটি নতুন। চলুন একটি অডিও ক্লিপ শুনে আসি, একটু মিক্স করি আমরা। ওকে, ভালোই লাগছে। আমরা একটা মিক্স করে ফেলি এবং আমরা তার মাঝখানে ব্রেক ট্রেক যান আমার নিয়ে নিবো মাঝে মাঝে, সেটা নিয়ে আলাদা হয়ে বলারও কিছু নেই। এবং আমরা মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু অডিও ক্লিপ নিয়ে আসবো যদি টাইম পাই। ওকে, চলুন একটা অডিও ক্লিপ শুনি।
ওয়াও, কি যে সুন্দর! ইস, আগে যে কেন আসেনি? থামতো, আগে লাইভে যাই। কিরে, আমাদের থামতে বলে তুই থেকে নিজেই থেমে আছিস।
ছাতার মাথা নেটওয়ার্ক আমার কাজই করছে না।
রিজভি, তোর তো জিপি, তুই ঢোকলা লাইভে।
ওকে, এই যে লাইভ,
কেউ ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ওপ্লাস ফিচার্স এক নম্বর। গ্রামফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
38? ভাই, স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না, ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম? ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই, মেয়াদও 2 দিনই?
হ্যাঁ, 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া, একটু বাকি।
ওকে, শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramminephone.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি, এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5টা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকে এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত গ্রামীণফোন.com।
কেউ
ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ওপ্রা স্পিডটেস্টও এক নম্বর। গ্রামীণ ফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
Check.
Radio Footy.
Commercial free.
Right here.
Root FM. The night comes alive with grounding form.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ মেহরবানে ভালো আছেন। আমি মেহেদি হাসান শ্রাবণ, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। 2016 আগস্ট মাস, দিনটি ছিল শনিবার। আমার পরিচিত একজন বড় ভাই আমাকে ফোন দেয়, শ্রাবণ তুমি কোথায়? আমি বললাম যে ভাইয়া আমি তো কাউকে ট্রিপ ঠিক ছিলাম কেবল ঢাকায়। তুমি বলো যে তুমি কি বাসায় নাকি রাস্তায়? আমি বললাম যে না ভাই আমি বাসায়। বলে রাতে আমার একটা ট্রেন আছে, যেতে পারবা? আমি বললাম যে কোথায়? বলে ভোলা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেতে পারবো, সমস্যা নেই। বলো ওরা 21,000 কিংবা 22,000 টাকা ভাড়া দিতে পারে আর বকশিস যা দেয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি পার্টিকে আমার নম্বরটা দিয়ে দিয়েন, আমরা যেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। তো আলামিন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। তো এই সুযোগে রাসেল ভাই আমি একটু ঘুমাই আনি। ঘুমানোর পরে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম, দুপুর 2টা বাজে আমার মোবাইলে একটা ফোন আসে, আপনার নম্বর ঠিক আছে। আমি ফোনটা রিসিভ করতে সালাম দিলাম। ওটা বলে যে আপনি কি শ্রাবণ? হ্যাঁ আমি শ্রাবণ। বলে আলামিন আপনার নম্বরটা দিয়েছে, আপনি গাড়ি নিয়ে সন্ধ্যা 7টার ভিতরে ঢাকা মেডিকেলে চলে আসেন। তো যেহেতু রাসেল ভাই আমার গাড়িটা হচ্ছে মিরপুরের, তো 7টার ভিতরে আমি 5টায় রওনা দিলাম। 6:15 গিয়ে ওইখানে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আরেকটা কথা বলে রাখি যে আমরা অ্যাম্বুলেন্সে সচরাচর দুজন ড্রাইভার থাকি। তো আমার সাথে যে ড্রাইভারটা, আমরা আগের দিন বগুড়া ট্রিপে ঘুরে আসি, তো উনি ওই দিন সকালে গ্রামে চলে যায়, ওনার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। যাই হোক, তো ওনারা আমাকে, আমি যখন ঢাকা মেডিকেলে, তখন ওনারা আমাকে ফোন দিল 7:30 যখন ফোন দিল, বললো যে আপনি কোথায়, গাড়ি নিয়ে গেটের সামনে চলে আসেন। তো আমি গেটের সামনে যথারীতি চলে গেলাম। এর আগে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এটা যেহেতু এত লংয়ের পথ আমি একা যাব, রাসেল ভাই যেহেতু শহরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হসপিটালের সামনে হয়তো অনেক ধরনের বেকার লোকজন পাওয়া যায়। তো আমি একটা পিচ্চিকে পাইছিলাম, ওর বয়স মেবি 30-40 হবে। তো ওরা আমি বললাম যে আমার সাথে যাবি? তো বললো যে কোথায়? আমি বললাম যে বলা যেমন ট্রিপে যাবি কিনা। তো বললে যে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। 7:45 দিকে ওরা গাড়ি নিয়ে যেতে বললো, গাড়ি নিয়ে গেলাম। এরপরে ওনাদের ডেড বডি উঠালো, আমরা 8:15 রওনা দিলাম। তো আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আসলে মাও ঘুরে যাবো, কিন্তু ওনাদের একটা পার্সন গাবতলিতে থাকার কারণে আমার গাবতলি ঘুরে আসতে হয়, অর্থাৎ আমার আরিসা ফেরি দিয়ে যেতে হবে। যাই হোক, তো আমি গাবতলি আসি। গাবতলি আসার পর ওনাদের ওই পার্সনকে গাড়িতে নেই, আর পথে জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছে যে লোকটা কিভাবে মারা যায়। তো ওনারা বলছিল যে সুইসাইড, আর যিনি বলছিলেন উনি হচ্ছে ওই মেয়ের ভাই। যাই হোক, তো যখন রাত 10:00 কিংবা 10:10 বাজে, তখন আমরা আর ইচ্ছা ফেরিতে ঠিক 11:15 দিকে ফেরি থেকে উঠি। ফেরি থেকে উঠা গাড়ি চালাইতেছি, তো ফেরি থেকে ওঠার পরেই আমার কেমন যেন লাগতেছিল, ভাইয়া আমি কি বলুন, আসি ওভার গাড়ি চালাইতেছি, অনেক বেশি গাড়ি চালাম, যাই হোক এগুলো কিছু মনে করি না আমরা, সচরাচর এগুলো আমাদের সাথে হয়ে থাকে। যখন রাত পৌনে দুইটা কিংবা দেড়টা বাজে তখন আনুমানিক বাইক আছে দুই তিনটা দম দিয়ে আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি মনে করলাম অয়েল শেষ। তারপরে আমার পিছিয়ে বললাম যে পিছনে গ্লানে 5 লিটার অয়েল রাখা আছে, তুলতে একটু হয়ে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ব্যাক বনেট খুলে দিলাম, হোন্ডা গাড়ির গেট খুললাম, হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে নামে গেছিল। কিন্তু ও পিছি পিছনে যেতেই আমাকে ডাক দিল, ভাইয়া এদিকে আসুন। আমি গেট খুলে লাভ দিয়ে চলে গেলাম। কিরকি হয়েছে? কানে চুপচুপ একটা শব্দ পাচ্ছেন রাসুল ভাই, আমি ক্লিয়ার গানে শুনতেছি। মেবি কে যেন চুকচুক করে মজা করে কি যেন খাচ্ছে। আমি আর দেরি করলাম না, গ্লানের মুখ খুলে কিছু অয়েল ছিটিয়ে দিলাম, শব্দ থেমে গেল। আমি ওরে গিয়ে বললাম তুই গাড়ির ভিতরে গিয়ে বস। আমি ওকে কিছু বসতে দিলাম। তারপরে ও গাড়ির ভিতরে গিয়ে বসে আমি গাড়িতে অয়েল নেই, তিনবার চেষ্টা করছি মারার পরেও আমার গাড়ি স্টার্ট হয় না। তো আমি ওনাদেরকে বললাম যে আসলে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে, এছাড়া কিছু করার নেই। কিন্তু ভাইয়া যেহেতু অটো গাড়ি তো ধাক্কা দিয়ে স্টার্ট করা সম্ভব হয় না। এরপরে যাই হোক অনেক কষ্টে সেলফে আমি স্টার্ট করলাম। সামনে গিয়ে যখন কাউন্টার দেখলাম তৈরি দিব, আমি বললাম যে পিছিয়ে বললাম টাঙ্কি ফুল করতে বলো। তো টাঙ্কি ফুল করলো আর আমি স্টার্টিং এ বসাছিলাম স্টার্টিং সিটে। আর যখন আমি বিল দিতে নামি যাবো, কারণ গাড়ির ভিতর থেকে টাকা গুছিয়ে চেয়েছিলাম, বিল দিতে নামিয়ে গেলাম ডাইন সেজে। নাইমে গাড়ির পিছন দিয়ে যাচ্ছি, দেখছি গাড়ির পিছন থেকে রক্ত পড়তেছে। তো আমি অবাক, আর ভাবলাম যে তোষমারাম করা লাশ রক্ত পড়তেও পারে। সবাই কিছু বিল পেমেন্ট করে আসলাম, গাড়ি চালাইতেছি। আর জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে ডেড বডি নিলেন, রক্ত বের হচ্ছে? আসলে বুঝতে পারলাম না। তো আসলে ওনারা যেটা বলে সেটা শুনে আমি একেবারে পুরোটাই অবাক হয়ে গেছিলাম যে আপনি কি বলেন, 4টা পদের ভিতরে ডেড বডি, এর ভিতর থেকে রক্ত বের হবে, এটা সম্ভব না। যাই হোক আমি আর কাউকে কিছু বুঝতে দিলাম না, আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। রাত যখন 3টা কিংবা 3:15 বাজে তখন আমি বরিশাল শহর ক্রস করি। আর এর ভিতরে রাস্তায় গাড়ি যেভাবে চালাইতেছিলাম ওই 90 ওভারও চালাইছি, কিন্তু আমার মনে হয় না গাড়ি 40ও চলে। যাই হোক 3:30 বরিশাল শহর ক্রস করি। ক্রস করার পরে যখন আমি, যারা বলা গেছেন হয়তো বা তারা চিনতে পারবেন, লাহারাত ফেরিঘাট, ওইখানে রাতে ফেরি চলে না, আজানে ঠিক হয়তো বা মোটামুটি আইডিয়া করতেছি যে 45 মিনিট আগে আমি লাহারাত ফেরিঘাট পৌঁছে। তো ভাইয়া ওখানে রাতে ফেরি চলে না দিন সারা। তো ফেরির জন্য ওয়েট করলাম, আমার ওই পিছিয়ে জিজ্ঞেস করলাম চা খাবি কিনা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম চা খাবেন কিনা। তো সবাই মিলে আমরা চা খেলাম, কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা আছে। মেবি উনি একটু বয়স্ক টাইপের লোক, পাঞ্জাবি পরা ছিল, একটু হিমতাই ছিল। বললাম যে কাকা চা হবে, তো আমাদেরকে চা দিন। তো আমাদেরকে 5টা চা দিল, আর আমি চা, আর রাসেল ভাই যেহেতু আমি স্মোক করি দূরে সিগারেট নিয়ে, কাকাকে বলে গেলাম কাকা পিছিয়ে জানে ওকে দিয়ে দিয়ে। তো এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে একটু সাইডে গেছিলাম, যেহেতু আমি সিগারটা ধরাইছিলাম তো এই জন্য একটু সাইডে চলে গেছিলাম, আর ওনারা যে যার মতো খায়া চলে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো রাসেল ভাই এটা যে আমি ভাবতেও পারিনি অ্যাম্বুলেন্স, আজকে মনে করেন যে প্রায় 4 থেকে 5 বছর সার্ভিস আমার অ্যাম্বুলেন্সে, এরকম ঘটনা আমি কখনো কোথাও ঘটেনি। আমি যখন কাপটা ফেরত দিতে যাই ওখানে কোনো দোকানই খুঁজে পাই না, কোনো দোকানই নাই ওখানে। যাই হোক তো আমি কাপটা গাড়ির ভিতরে নিয়ে চলে গেলাম, আর গাড়ির ভিতরে নিলাম যেন পিসি দেখতে না পারে, তাইলে হয়তো ওর ভিতরে একটা কনফিউজ কাজ করবে আসলে কাপটা কেন নিয়ে আসলাম। কিছু বুঝতে দিলাম না, মনে হয় আধা ঘন্টা পরে আমাকে ফেরিতে ওঠার জন্য বললো, আজান দিল এজন্য ফেরিতে ওঠার জন্য বললো, ফেরিতে উঠে গেলাম। ওঠার পরে ফেরি পার হলাম 9:30 কিংবা 8:15 বাজে, তখন ভোলা সদর আমরা পার হই। যেহেতু আমরা যাচ্ছি চর ফ্যাশন, একেবারে 12:45 পৌঁছাই ওই বাড়িতে। তখন পিচ্ছিকে বললাম যে একটা বালতি নিয়ে গাড়িটার পানি মেরা রক্তগুলো একটু ধুয়েছে। তো যথারীতি ওই কাজ করতেছিল, আর আমার ওইটা একটা কনফিউজ কাজ করতেছিল যে আসলে বাইক আসে আমার এই ঘটনাটা হয়েছে এর কারণটা কি। তো কফি বক্স খুললে আসলে আমরা কখনোই ডেড বডির মুখ দেখি না, এটা আমাদের কাছে প্রশ্ন। তো আমার ভিতরে এটাই কাজ করতেছিল, এটা আমাকে দেখতেই হবে যে আসলে ওখানে কি হয়েছিল। যখন কফি বক্স খুলে তখন ওই ডেড বডির ডান পায়ের নিচের অংশ বাঘের নখ দিয়া খাম ফালায় যে রকমের একেবারে মাংস টাংস সব উঠা যায় ঠিক ওই ধরনের কিছু হয়েছিল, আর তিনটা ফিঙ্গার ছিলই না একেবারে টোটাল। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনারা ওইখান থেকে দেখে নেন নাই যে এগুলো ছিল কিনা। ওনারা বলে যে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, বাট আমরা তো দেখেই দিয়েছি, আমারও কিছু বুঝতে বাকি নেই যে যা কিছু হয়েছে ওই বাইকটাতে। যাই হোক, এরপরে যখন এটা দেখার জন্য আমি কখনোই রাসেলবাড়ি তৈরি ছিলাম না, সেটা হলো এটা যে 30 মে পারিবারিক আবদ্ধ ভাবে আমি যাকে লাইফ পার্টনার করি তার ফেসটা, এটা দেখে আমি প্রায় 3-4 মিনিট একভাবে তাকিয়েছিলাম যে এটা কি করে সম্ভব, সে এখানে কিভাবে, এটা কেমনে সম্ভব, কি সত্যি দেখতেছি। আমি একভাবে তাকিয়েছিলাম। যাই হোক, একটু পরে ওই ছোট আইসা আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বললো যে ভাইয়া গাড়ি তো পানি মারছি, চার চাকায় পানি মারছি, গ্লাস গাড়ির ভিতরে ঢুকছি, তো আপনি কি যাবেন? ও যখন আমাকে ধরলো আমি আর মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাব এই অবস্থা। তোর বললো আমার একটু ধর, আমি যেন গাড়ির সিটি গিয়ে অবস্থা সিটি গিয়ে কিছুক্ষণ বসলাম, ওয়েট করলাম। ওইখান থেকে আমার ওয়াইফকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় বলো আমি বাসায়। তো ওই জিজ্ঞেস করলো হঠাৎ করে এরকমের প্রশ্ন, কেন তুমি আমার কোথাও দেখছো? বললাম যে না এমনিতেই, পরে বলবো, এগুলো আমি ফোন রেখে দিলাম। তো রাসেল ভাই আমার বাসা যেহেতু বরিশাল, তো আমি ভোলা থেকে বরিশালে এই রোডে আসতেছিলাম, আর সবসময় বললাম যে আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আজকেও গাড়িতে উঠতে পারি, যদি যেতে পারি তাহলে আজকেও গাড়িতে উঠতে পারি, নয়তো কালকে আমি গাড়িতে আসতেছি। আর যখন আমি আসার সময় লাহারাট ফিরগেট পার হই, তখন ওখানে দিনে বেশ কিছু দোকান খোলা ছিল। ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে একটা চায়ের দোকান ছিল, এই দোকানটা আসলে মেবি কোথায় রাতের ভিতরে কোথাও কোথায় উধাও হয়ে গেল, সবাই বলতেছে আপনি কি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন যে এখানে চায়ের দোকান ছিল। আসলে ওই কাপটা আমার কাছে এখনো আছে বাসায়, আর ওই কাপটার একটা পিকও আছে আমার কাছে। তো আমি আসলে এতটাই অবাক হয়েছিলাম যে আমরা চা খাইছি বাট কাপ দিতে গেছি সেখানে দোকান নেই, আর আমি যাকে দেখলাম সে 30 মে আমি যাকে বিবাহ করলাম তারই ফেস। আমি আসলে পুরো নার্ভাস হয়ে গেছিলাম অনেকটাই। তারপরে এটাই মাথায় ছিল যে ও তো আর ড্রাইভ করতে পারে না, গাড়ি আমাকেই নিতে হবে। বাসার সামনে যখন আসি, আমাদের বাসার সামনে, তো সেখানে গাড়ি আমি রাখি, রাখা কাপটা বাসায় রেখে যাই, কাপটা আর নেই না। তারপরে চলে যাই ঢাকায়, ওই টাইমেই একটুখানি বসি, বসার পরে ঢাকায় চলে যাই। তো ঢাকায় পৌঁছেছি আমার প্রায় 8টা বাজে, 8টা বাজে আমি গাড়ি বুঝ দিয়ে ওই দিন রাতেই একটার গাড়িতে আমি আবার উঠি। অবশ্য একটার গাড়ি বলতে কাটা লাইনে আমার আসতে হয়। তো কাটা লাইনে আমি চলে আসি। আসার পরে কিছুদিন পরে রাসেল ভাই, আমি যখন মনে করেন যে আবারও এই কাজে আবার যখন চলে যাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এটা যে আমি আমার ওয়াইফকে দেখলে রাসেল ভাই আমি ওই স্মৃতিটা কখনোই বুঝতে পারি না। ওই স্মৃতিটা আমার মনে আইসা যায় যে আমি এটা কি দেখলাম, কি বলবো, অথবা এটা কি আমি বাস্তব দেখলাম নাকি হ্যালুসিনেশন, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো আসলে কে কি রকমের ভাবে আমি এটা জানি না, এরকমের জিনিস যাদের সাথে হয় হয়তো তারাই বিলিভ করতে পারে যে এটা কতটা ভয়ানক বা কতটা মানুষকে তারা করে বেড়ায়, তারা ছাড়া এটা আর কেউ বুঝবে না। তোর আসলে এখনো আমার ওয়াইফের মুখ দেখলে আমার ওই দিনকার স্মৃতি আজও মনে পড়ে, আজও আমি বলতে পারিনি ওই দিনকার স্মৃতি। আর হয়তো যতদিন বাঁচবো কিংবা আমার ওয়াইফ যতদিন আছে, ততদিন হয়তো আমি স্মৃতি কোনোদিন বুঝতে পারবো না। আসল ভাই এই স্মৃতি আমাকে আজও তারা করে বেড়ায়। তোর আসল ভাই এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে তাহলে শোনো ভাই প্লিজ। আর
আমি আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
ফুর্তি।
ওয়াও কি যে সুন্দর, ইস আগে যে কেন আসেনি, থামতো আগে লাইভে যাই।
কেউ
ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ও ক্লাস ফিচারসেও এক নম্বর। গ্রামীণফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
ওকে রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ 38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম? ও গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramminephone.com।
ওয়াও কি যে সুন্দর, ইস আগে যে কেন আসেনি, থামতো আগে লাইভে যাই। কি রে আমাদের থামতে বলে, তুই থেকে নিজেই থেমে আছিস।
হাতের মাথা নেটওয়ার্ক আমার কাজই করছে না।
লিসবি তোর তো জিপি, তুই ঢোক না লাইভে।
ওকে এই যে লাইভ।
কেউ ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ও ক্লাস ফিচারসেও এক নম্বর। গ্রামীণফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল? আচ্ছা 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 চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকে এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G enabled মাইক্রোম্যাক্স B5 Pro স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramminephone.com।
ওয়াও কি যে সুন্দর, ইস আগে যে কেন আসেনি, থামতো আগে লাইভে যাই। কি রে আমাদের থামতে বলে, তুই থেকে নিজেই থেমে আছিস।
হাতের মাথা নেটওয়ার্ক আমার কাজই করছে না।
লিসবি তোর তো জিপি, তুই ঢোক না লাইভে।
ওকে এই যে লাইভ।
কেউ ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ও ক্লাস ফিচারসেও এক নম্বর। গ্রামীণফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
চেক চেক চেক
রেডিও ফুটি
কমার্শিয়াল
কমার্শিয়াল গোইং গোইং ডাউন
কমার্শিয়াল ফ্রি ফ্রি কমার্শিয়াল ফ্রি
রাইট হিয়ার
ভূত FM দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট দ্য ফ্যান। আমি রাসেল আপনার সাথে তো আছি এবং ফিরে এলাম আবারও। আর সে সাথে আমরা চলে যাবো এবার 11 না 18 না, আমরা চলে যাবো 2014-এ। এবং 2014-এ আমরা এটা হচ্ছে মে মাসের 9 তারিখ ছিল। দেখেন আমরা মে মাস দিয়ে শুরু করেছিলাম, এটাও মে মাস।
এক্সক্লুসিভলি অন fusionbd.com।
মে মাসের আশেপাশে আমরা ঘোরাফেরা করছি এবং সেদিন আমাদের স্টুডিওতে এসেছিলেন ত্রিনা, এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে। এবং আমি আশা করছি যে এই ঘটনাটি আপনার ভালো লাগবে। এবং এর পরপরই আমরা প্লে করতে চাই আরও একটি একই সময় যেহেতু ঘটনা স্যার হোসেনের, এবং আমরা কল করেছিলাম তাকে, কল করে বলেছিলাম যে ঘটনাটি সত্য কিনা। তো তিনি বলেছিলেন যে সত্য, এবং মানে স্যার হোসেন আমাদের জানিয়েছিলেন যে ঘটনা সত্য। তো আমরা এই ঘটনাটি শুনে আসবো, চলুন পরপর দুটো ঘটনা শুনি।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমি ট্রিনা বলছি মালিবাগ থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর আমাদের পাশের বিল্ডিং এর মাঝখানে একটা আনইউজড জায়গা আছে, তো ওই জায়গাটাকে নিয়ে। তো ঘটনা যেদিন উঠেছিল শুক্রবার, তো আমাদের পাশের বাসার আন্টি, তিনতলার আন্টি হাজবেন্ড রাতে আসতে একটু লেট হচ্ছিল, তো আন্টি জেগেছিলেন। তো রাত যখন 2টা বাজে আন্টি কিচেনে যান কোনো একটা কাজে। তো আন্টি যে জানালাটা, কিচেনের জানালাটা হচ্ছে কি ওই আনিস জায়গাটার ওই দিক দিয়ে। তো আন্টি কোনো একটা কারণে ওই দিকটায় চোখ পড়ে। তো আন্টি দেখেন যে আমাদের 2টা বাসার মাঝখানে যে ডিভাইডার ওয়ালটা, তো ওই ওয়ালটার উপরে কিছু একটা বসে আছে। তো আন্টি ভাবেন যে মনের ভুল নাকি,
জানালা দিয়ে দেখছেন?
হ্যাঁ, জানালা দিয়ে দেখছেন। তো আন্টি আবার একটু ভালো করে দেখেন, তো দেখেন যে ওটা হচ্ছে গিয়ে উপরের সাইডটা মানুষের আর নিচের সাইডটা বিড়ালের, অনেক বড় আকৃতির একটা জিনিস বসে আছে ওটার উপর। তো চোখ, ওটার চোখটা জল জল করছে, আন্টির দিকে এক নজর তাকিয়ে আছে। তো আন্টি অনেক ভয় পেয়ে যান, তো আন্টি দোয়া করতে থাকেন, কিন্তু দেখেন যে অনেকক্ষণ হয়ে গেছে জিনিসটা লড়তেছে না জায়গাটা থেকে। তো আন্টি ভাবেন যে এখন তো আর দেখা ঠিক হবে না, আমি ভিতরে চলে যাই। তো আন্টি দোয়া করতে করতে ভিতরে চলে আসে। তো আসার সাথে সাথেই আন্টির অনেক বমি শুরু হয়, পরপর আন্টি একদম বিছানায় পড়ে যান। তো তারপরের দিনের ঘটনা স্যাটারডে, তো আন্টি হচ্ছে পরের দিনের ঘটনা, আমাদের পাশের বিল্ডিং এর ওই তিন তলারই পাশের ফ্ল্যাটের হচ্ছে স্যানিটারি লাইনে একটু সমস্যা দেখা দেয়। তো মিস্ত্রি আনা হয় এজন্য, তো ওই মিস্ত্রি ওই তিন তলার সানসিটে দাঁড়িয়ে কাজ করছিল, আর আমাদের জানালাটা ওই আনিস জায়গা, ড্রয়িং রুমের জানালা যেটা, ওই আনিস জায়গাটার ওই দিক দিয়ে। তো আমাদের ওখান থেকে মিস্ত্রি পাগুলো দেখা যাচ্ছিলো যে কাজ করছে। তো দুটা বাজে তখন ভর দুপুর, তো আমরা খেতে বসি, তো একটা অনেক জোরে আওয়াজ শুনি। তো দেখি যে মানুষ অনেক চিলাচিলি করছে, তারপরে বলছে যে ওখানে একজন পড়ে আছে। তো আমার বাবা, আমরা দেখি যে জানালাটা দিয়ে, দেখি যে একটা ওই মিস্ত্রিটা ওই জায়গাটা সেম জায়গাটাতে বলটার উপর কারেন্টের তারে জড়িয়ে পড়ে আছে। তো আমার বাবারা সাথে সাথে নিচে যায়, বাস টাস দিয়ে নামায় লোকটাকে, নামিয়ে অনেক তেল টেল দেয়, কিন্তু দেখে যে মারা গেছে লোকটা। তারপরে আন্টি পরের দিন আমাদেরকে কাহিনীটা বলেন যে সেম ওই জায়গাটাতেই, যে জায়গাটা সে বিড়ালটা, তো বিড়াল আর মানুষের কাছে মানুষটাকে দেখেছিল, তো ওই জায়গাটাতেই পড়ে মারা যায় মিস্ত্রিটা। মিস্ত্রিটা পড়ারও কারণ ছিল না, কারণ সানসিটটা অনেক বড় ছিল, আবার মিস্ত্রিটা রশি দিয়ে বাঁধা ছিল তাদের থেকে।
সুতরাং এই ব্যাপারটা পড়াটাই খুবই অস্বাভাবিক হয়েছে। আচ্ছা, তারপরে?
তো এই জানালাটার কারণে আমাদের বাসা, এই ড্রয়িং রুমটাতে অনেক সমস্যা।
আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আপনাদের ড্রয়িং রুমে কোন ধরনের সমস্যা হয়েছে তার একটু চিন্তা করেন।
ভাইয়া, আমরা আসলে কেউ একা ঘুমাতে পারি।
এইটাই এইটাই যে আপনারা সবাই, আপনাদের বাড়িতে আরো রুম থাকা সত্ত্বেও আপনারা পরিবারের সবাই একটা রুমে ঘুমান, এটা আমরা একটু পরে আসতে চেয়েছিলাম এই প্রসঙ্গে। এটাই সবচেয়ে বড় ব্যাপার যে একটা পরিবারকে পুরো একটি ঘরে বাস করতে হচ্ছে কোন একটা কারণে। আচ্ছা, সবাই মিলে একসঙ্গে কেন ঘুমান?
হচ্ছে গিয়ে আমাদের ড্রয়িং রুমটা যে ওটা পাশে হচ্ছে গিয়ে আমার রুম, তো ড্রয়িং রুমটাতে ঘুমালে হয় কি যে বাজে ধরনের স্বপ্ন দেখা হয়, যে ঘুমায় সেই দেখে, তারপরে হচ্ছে দরজায় নক হয় উপর থেকে, ছাদে মনে হয় যে মানুষ বাড়ি দিচ্ছে এরকম। কিন্তু আমাদের কেয়ারটেকারকে ওখানে পাঠানো হয়, কিন্তু দেখা যায় আওয়াজ কিন্তু কন্টিনিউ হচ্ছে, তখন আমরা শুনছি, কিন্তু কেয়ারটেকার উপরে গিয়ে দেখে কিছু নাই। তারপরে হচ্ছে গিয়ে আমার রুমে শুলে মনে হয় যে মাঝখানের রুমটা যেটা ড্রয়িং রুম, ওইখানে হচ্ছে মানুষ হাঁটছে, অনেক মানুষ আছে এরকম মনে হচ্ছে। তারপরে আমার এই জন্য এই রুমে আমরা কেউ থাকি না, এই পাশের রুমে থাকলেও আমাদের ঘুমাতে পারি না রাতে, অনেক সমস্যা হয়। তো মাঝখানের রুমে তো থাকি না, আবার মাঝখানের রুমে আমার নানা যেদিন মারা যায়, তো আমাদের আমাদের বাসায় মারা যায়, আমার রুমে মারা যায়, তো আমার নানি আর আমার মামিরা ফ্লোরিং করে ওই ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। তো আমার নানি স্বপ্ন দেখছে যে ওই জানালাটা দিয়ে যে আমার আমার মারা যে ভাই বোনরা যা আছে তাদের নিয়ে আমার নানা চলে যাচ্ছে, সবাইকে বের করে নিয়ে চলে যাচ্ছে যে আসো আমার সাথে চলো,
ওই জানালা দিয়ে বের করে নিয়ে,
ওই জানালাটা দিয়ে। তারপরে হচ্ছে আমার বোন যে নতুন হয়েছে তৃপ্তি, তো ওকে রাতে ওই রুমটায় নেওয়া যায় না, নিলে মানে অস্বাভাবিক আচরণ করে, ওকে ধরে রাখা যায় না এত কাছে। তো ওর জন্য হুজুর আনা হয় যে এত এই সবার ওর এমন কেন সমস্যা হয়। তো হুজুর বলে যে এই জায়গাটার কারণে আমাদের এই রুমটা ভালো না, তো এই রুমটা বন্ধ করতে হবে, নাহলে আমাদের অনেক সমস্যা হবে।
আচ্ছা, এই তো গেল যে আপনি হয় ভুল দেখেছেন, আপনার বাবা একটু আসলে, আমি ওনার সাথে একটু কথা বলি। এবং সেই বাসাটাতে আপনারা সবাই একটি রুমে থাকছেন, এটা যদি একজন ভয় পেত সেটাতে মানে বাচ্চা একজন মেয়ে তিনি ভয় পেতেন, বা বাচ্চাটা ছেলে ভয় পেতে পারে, বা মোটামুটি আমাদের যে কোনো এইজের যে কেউ যে কেউ ভয় পেতে পারে, হ্যাঁ একদম মানে পূর্ণ বয়স্ক একজন মানুষও ভয় পেতে পারে। কিন্তু আপনি আপনি তো আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি কি সেই রুমে কোনোদিন থাকার চেষ্টা করেছিলেন এবং মানে ভেবেছিলেন যে এরকম কিছু কি আসলে আছে, এরকম কোনো পরীক্ষামূলকভাবে বা কোনো আগ্রহের বসে কোনোদিন ওই রুমে থাকার চেষ্টা করেছিলেন বা আলাদা থাকার চেষ্টা করেছিলেন আপনি?
জি ধন্যবাদ। আমি এই ঘটনাগুলি ঘটনা ঘটার পরে আমি নিজের থেকে একদিন মানে ওই রুমে থাকতে যাই যে দেখি ঘটনাটা কি সত্যি কিনা। আমি ওই রুমে ঘুমাতে যাই, ঘুমার রাত 12টা যখন বাজে তখন হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মাথার উপরে কি যেন শব্দ হচ্ছে, ঠক 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 করে শব্দ হচ্ছে। তখন আমি নিচে দরজা খুলে দেখি যে আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। পরে নিচে ওই যে বাড়িওয়ালার যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে নিয়ে ছাদের উপরে চলে যাই সোজা, লাইট টাইট নিয়ে গিয়ে দেখি যে ছাদের উপরে কোনো কিছু নেই। পরে আবার আসি, আসে শুইতে যাই, শোয়ার পরে দেখি যে আবার ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। এরকম ভাবে যখনই শুইতে যাই, একা একা শুইতে যাই, তখন ঠক ঠক করে আওয়াজ হয়, যার কারণে আমরা ভয়ে আর ওর ভিতরে ঘুমাতে যাই।
এবং আপনারা এখন পুরো
পরিবার একসাথে একটা রুমের ভিতরে
থাকবেন,
অদ্ভুত ব্যাপার। ভূত FM, the night comes alive with Gramophone.
আমার কাছে একটি ঘটনা রয়েছে এবং ঘটনাটি পুরো আমি খুব অবাক হয়েছিলাম, এবং ঠিক লেখাটা যেভাবে লিখেছেন মনে হচ্ছে যে খুব মানে কি বলবো যে লেখার হাত খুব ভালো। সুতরাং সন্দেহ আমার আরও বেড়ে গেল। আমি ভাবলাম যে আসলেই এরকম কোনো ঘটনা কিনা। উনি ফোন নাম্বার দিয়েছেন, আমি ফোন করি, উনি ফোন ধরেন না। ইমেল করলাম আমি যে আপনার সাথে কথা বলতে চাই, তারপরে উনি জানালেন যে হ্যাঁ উনি কোনো একটা কারণে ব্যস্ততার কারণে ফোন করতে পারেনি। তারপরে ফোনে কথা হলো এবং আমি বললাম যে আপনার ঘটনাটা আমি পড়েছি, আমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু ঘটনাটা যে আমি বিশ্বাস করবো আমি ঠিক বুঝতে পারছি না যে কিন্তু কেন বিশ্বাস করবো বা কি। উনি জাস্ট একটা কথাই আমাকে উত্তরে বলেছেন যে এই ঘটনার সমস্ত দায়িত্ব আমি নিলাম, এবং যদি কোনো সমস্যা হয় উনি আমাকে আমার ওনার ফেসবুকের আইডি আমাকে মেইল করেছেন এবং তিনি বলেছেন যে কেউ যোগাযোগ করতে পারে, এটা সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম। আমি ঘটনাটা পড়ার সাহস পাচ্ছি তার কথাতেই, এবং আমি পড়ে ফেলছি সেই ঘটনাটি ঠিক যেভাবে তিনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই, সালাম নেবেন, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই দলে। আমি সরওয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, তবে ঘটনাটা বড় অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। 2011 সালের রমজান মাসে আমি আমার নানি বাড়ি বরিশালের অন্তর্ভুক্ত সেলিমপুরে বেড়াতে গিয়েছিলাম। আমার জীবনে ওই বাড়ি আমি প্রথম আমার নানি বাড়ি গিয়েছিলাম। নানিদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না, এমনকি ওই গ্রামে FM রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা আজ অবধি কতটা অনুন্নত। যাই হোক, বেড়ানো শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এক প্রান্তের নাম সাহেব রামপুর এবং অপর প্রান্তের নাম সেলিমপুর। ট্রলারে করে এই নদীটি পাড়ি দিতে প্রায় 45 মিনিট সময় লাগে। তো আমি ওই নদীর ট্রলার ঘাটে এসে উপস্থিত হলাম এবং ট্রলারে উঠলাম। প্রতিবার ট্রলারে ইঞ্জিন চালিত নৌকা, যেটা সেটা হচ্ছে 15 জন যাত্রী নেয়, কিন্তু তখন কেবলমাত্র আমি সহ ট্রলারে যাত্রী মাত্র 4 জন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রলার ছাড়তে বেশ দেরি হবে। স্মোকিং এর বদ অভ্যাস ছিল এবং বদভ্যাস থাকায় আমি একটি সিগারেট ধরিয়ে ট্রলারে উঠে বসলাম। সিগারেট প্রায় শেষ, এমন সময় দেখি একজন বৃদ্ধ লোক ট্রলারে ওঠার জন্য এগিয়ে আসছে। বৃদ্ধ লোকের উচ্চতা দেখে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি বলেই মনে হলো। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। লোকটির শরীর থেকে অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আসছিল। ওই মুহূর্তে আমার ইচ্ছা করছিল তার শরীর সাথে মিশে গিয়ে ঘ্রাণ নিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে এটা কোনো সাধারণ পারফিউম বা আতরের ঘ্রাণ বলে মনে হচ্ছিল না। অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কিছু মানুষ দেখে অজানা কারণে তাকে ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। এই লোকটাও ঠিক তেমনই ছিল। তাকে দেখেই কেন জানি না তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। নদীতে জোয়ার থাকার কারণে ঘাট থেকে ট্রলার বেশ কিছুটা উপরে উঠে গিয়েছিল। আমি ভাবলাম বৃদ্ধ লোক হয়তো ট্রলারে উঠতে তার কষ্ট হবে, তাই তাকে হেল্প করার জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার হাতে ধরে ট্রেনে টেনে ট্রলারে তুললাম। এবং ঠিক তখনই ঘটল বিপত্তি। ট্রলের চালক বলল, ভাই নামেন, সাহেব রামপুর ঘাটে তো এসে গেছি। আমি অবাক হয়ে পেছনে তাকে দেখি, সত্যি সত্যি সাহেবরামপুর ঘাটে পৌঁছে গিয়েছি, কিন্তু এটা কিভাবে হলো? ট্রলারে তো আরো দশজন যাত্রী নেবার কথা ছিল, তাছাড়া ওই নদী পার হতে 45 মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতেই কিভাবে 45 মিনিট সময় পার হয়ে গেল? আমি হতভম্বের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ করে দেখি ওই বৃদ্ধ লোকটিও কোথায় যেন উধাও হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি তো বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি একা একা বাসের জন্য ওয়েট করছি। আমার থেকে প্রায় 20 হাত দূরে একটা বাসের কাউন্টার, এবং কাউন্টারে প্রায় 30 থেকে 40 জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে ঠিক হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানে দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথায় তো ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে এসে বলল, তুমি তো বরিশাল যাবা তাই না? দাঁড়াও, একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমি কোনো কথা না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। মিনিট দুয়েকের মধ্যেই ঢাকা থেকে আসা বরিশালগামী একটা বাস এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টারে না থেমে অতগুলো যাত্রীকে উপেক্ষা করে সরাসরি আমাদের সামনে এসে থামল। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে রেখে প্রায় 20 হাত দূরে আমাদের কাছে এসে থেমেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো নইলে ভালো সিট পাবে না। আমিও তার কথা মতো বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বৃদ্ধ লোক বাসে ওঠে নাই, কিন্তু উনি তো বলেছিলেন যে উনিও বরিশাল যাবেন, তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। পাশেই যে দোকান থেকে আমি সিগারেট কিনেছিলাম ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমার সাথে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়েছিলেন উনি কোথায় গিয়েছেন, আপনি কি দেখেছেন? অনেকাঙ্ক্ষিত ভাবে দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম, আপনি কোন বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আর আপনি তো বাস থেকে নেমে এলেন, আপনি বাস থেকে নেমে এলেন কেন? বাস আর কখন আসবে তার কোনো ঠিক আছে? দোকানের মালিকের উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার চারপাশের সবকিছুই ভোঁ ভোঁ করে ঘুরছে। এর মানে ওই বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র আমিই দেখতে পেয়েছি, অন্য কেউ দেখতে পায়নি। বাসটিও ছেড়ে চলে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না। একটা সেলুনে ঢুকে কিছুক্ষণ মাসাজ করালাম এবং মাথা ব্যথা কমানোর জন্য। কিছুক্ষণ পর আমার বাসায় ফোন দিয়ে বললাম লোকাল বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো এবং আমি আমাদের গাড়িতে করেই বরিশাল ফিরে গেলাম। সময়ের ব্যবধানে ঘটনাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 2012 সালের 24 অগাস্ট, আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। উল্লেখ্য, তখন আমি খুলনা থাকি। উদ্দেশ্য, রাতে লঞ্চে করে খুলনার দক্ষিণাঞ্চল ভাগবা যাব। ঘটনাক্রমে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত হলাম এবং কিভাবে ভাগবা যেতে হবে তা আমার বন্ধুকে ফোন দিয়ে টিকিট কাটলাম। রাত 10:13 লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণেই এই লঞ্চটি বেশ ছোট। রাত প্রায় 1:30, ঘুম না আসার কারণে আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। লোকটিকে কোনাকুনি হয়ে দাঁড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। ভাবলাম লোকটি হয়তো সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিম দিক কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা, লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল, তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে, নামাজ পড়ার শেষে উনি আমার দিকে তাকিয়েই একটা হাসি দিলেন। ওই মুহূর্তে লোকটিকে আমার পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, চিনতে পারছেন না, চিনতে পারছো না, তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল, তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো, তুমি ভাগ বাজাচ্ছ এক বন্ধুর বাড়িতে। অবাক করা বিষয় হচ্ছে বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনি এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি তো পানি খাওয়াতে পারবে। আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম। কেউ ছাদে কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। লঞ্চটি কোনো ঘাটেও থামেনি। উনি লঞ্চ থেকে নেমে যাবে তাহলে উনি গেল কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাত প্রায় 2:45। আমার বন্ধু বলেছিল ভাগবা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8:30-8:30 বাজবে। আমি তাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমানোর সময় পাশের লোককে বললাম ভাগবা এলে আমাকে একটু ডেকে দেবার জন্য। কেবল ঘুমিয়েছি, এর মধ্যে পাশের লোকটি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সে বলল, ভাই ভাগবা চলে এসেছে। আমি লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল রাত 8:30-8:30, সকাল বলেছিল 8:30-8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবল মাত্র আমি একাই নেমেছি। এখন এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে, যে হবার সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার একপাশে ফাঁকা বড় বিল, আর একপাশে নদী, একটি সুন্দরবন এরিয়া, তাই নদীর পাড়ে লম্বা খাড়া শিকড় দেখতে পাচ্ছি। লঞ্চ ঘাটটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে টাইপের মনে হচ্ছিল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ কি যেন পেছন থেকে আমার হাত চেয়ে ধরলো। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ। বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকো, আজান দেবে, তারপর তুমি এখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বড় মটকিতে পানি রাখা আছে, পানি খাওয়ার দরকার হলো ওইখান থেকে পানি খেয়ে নেবে। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি আমাকে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি উল্টো পথে হন হন করে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না, অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট দুয়েক হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখে ওই বৃদ্ধ লোকটি রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠলো, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত আগ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না, যা মসজিদে গিয়ে বয়, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি, এটা তোর কাছে রাখ, সব সময় এটা তোর কাছে রাখবি, এটা কখনো হাতছাড়া করবি না, কোনোদিনও এটা খুলবি না। কথাগুলো বলে বৃদ্ধ আবারও উল্টো পথে চলে গেল। আমি আবারও মসজিদে ফিরে গেলাম। হঠাৎ ওই মুরব্বীর কথাও খেয়াল হতেই মনে পড়ল, ওই মুরব্বীর পা থেকে মাথা অব্দি স্পষ্ট দেখেছি, কিন্তু ওনার হাতে তো কোনো আলো ছিল না, তাহলে এত অন্ধকারের ভেতর আমি কিভাবে ওনাকে দেখতে পেলাম? কিছুই বুঝতে পারছি না আমার সাথে সব কি হচ্ছে। বসে বসে ওনার দেয়া ওই জিনিসগুলো দেখতে লাগলাম, ইঞ্চিখানেক লম্বা কাগজ দিয়ে মোড়ানো কিছু একটা, ভেতরে যে জিনিসটা আছে সেটা লোহার কিছু একটা হবে এবং ওই জিনিসটার আকৃতি চৌকোনা এবং এটা আমি ওই জিনিসটা স্পর্শ করে ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু জিনিসটা খোলার সাহস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর আজান দিল। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি সরাসরি আমার বন্ধুর বাসায় গিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমি এতটা পথ কিভাবে এলাম? আমি তো এই গ্রামে আগেও কখনো আসিনি। আমি কিভাবে বিলের ওই বিক্ষুটে রাস্তা দিয়ে একা একা এলাম? আমি কাউকে এই কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু কিভাবে আমি একা এতটা পথ চিনে এলাম? আমার বন্ধুর নাম ধরে ডাক দিলাম। আমি আর আমার প্রেশার নিতে পারছিলাম না, তাই বৃদ্ধ লোককে দেওয়া ওই জিনিসটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বন্ধু দেওয়া হওয়ার আগেই ঝটপট কাগজ দিয়ে মোড়ানো ওই জিনিসটা খুলে ফেললাম। খুলে দেখি কিছুই নেই, জাস্ট জরি মেশানো লাল কালি দিয়ে গোটা কয়েক অক্ষরে লেখা, তবে না খুলতে নিষেধ করেছিলাম। জিনিসটা যখন আমি খুলেছিলাম তখনও বুঝতে পারছিলাম না ভেতরে চারকোনা লম্বা লোহা জাতীয় কিছু একটা আছে, কিন্তু খোলার পরেই সেটা অদৃশ্য হয়ে গেল কিভাবে? আমার বন্ধু বের হয়ে এসেছে, ওকে বললাম চল চার সিগারেট খেয়ে আসি। চার সিগারেট খেয়ে বিল দিয়ে আসার সময় বন্ধু আমাকে জিজ্ঞেস করে এতটা পথ একা এলে কিভাবে। তখন বন্ধুকে সব খুলে ফেললাম এবং এই কাগজটা বের করে দেখাতে গেলাম, কিন্তু পকেটের কোথাও আর কাগজটা খুঁজে পাইনি। অথচ একটু আগেও চার সিগারেটের বিল দেবার সময়ও কাগজটা পকেটে ছিল, কিন্তু এখন কিভাবে কাগজটা উধাও হয়ে গেল। এই ছিল আমার ঘটনা। এটা কোনো ভৌতিক কোনো ঘটনা কিনা আমি জানি না, তবে আমি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ভাষা হচ্ছে নাম মোহাম্মদ সরওয়ার হোসেন, সিংহাটি, দিঘলিয়া, খুলনা।
ভূত FM, the night comes alive with Gramophone.
শ্রুতি,
ওয়াও কি যে সুন্দর! ইস, আগে যে কেন আসেনি? থামতো, আগে লাইভে যাই।
কেউ
ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ওপ্লাস ফিচারসও এক নম্বর। গ্রামফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ, 38? ভাই, স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না, ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই, মেয়াদও 2 দিনই?
হ্যাঁ, 2 দিনই হয়েছে। এবার চলে আসো
ভাইয়া, একটু বাকি।
ওকে, শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramophone.com।
ওয়াও, কি যে সুন্দর! ইস, আগে যে কেন আসেনি? থামতো, আগে লাইভে যাই। কি রে, আমাদের থামতে বলে তুই থেকে নিজেই থেমে আছিস?
হাতের মাথা নেটওয়ার্ক আমার কাজই করছে না।
লিসবি, তোর তো জিপি, তুই ঢোক না লাইভে।
ওকে, এই যে লাইভ।
কেউ ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ওপ্লাস ফিচারসও এক নম্বর। গ্রামফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
সময় করে কল দিও প্লিজ।
দেখি, এত লম্বা পথ, কাজের চাপও অনেক।
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramophone.com।
কেউ
ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ওপ্লাস ফিচারসও এক নম্বর। গ্রামফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
আমরা এবার 2016 আমরা 16 যাই, এবং 16 খুব বেশি দিন আগে না, এবং 16 থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। এবং আশা করছি যে আপনাদের এপিসোডটি ভালো লাগছে। আরো একবার স্মরণ করে দিই, যদি আমাদেরকে আপনারা লিখতে চান তাহলে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio40.fm, which is bhutasam@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করে ফেলতে পারেন। আমরা শোনাচ্ছি জুন মাসের 22 তারিখে 2016 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন শুনে আসি।
হ্যালো লিসেনার, আমার নাম সৌম্য, আমি ধানমন্ডি থেকে।
ওকে সৌম্য, আমি চলে যাই আপনার ঘটনায়।
ঘটনার শুরুটা হচ্ছে 2012-এ। এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে, যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে এটা হচ্ছে সেই ঘটনাটা। তো দেখা যায় অ্যাজ এ স্টুডেন্ট রাত্রের দিকে একটু লেখাপড়া করা হয়, সেজন্য একটু ঘুমোতে লেট হয়। ওই দিনও ঠিক এরকমই ছিল, ঘুমোতে ঘুমোতে প্রায় দুটা বিশের মতো বাজে। তো সেদিন আবার সারাদিন হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল, সেটা নিয়ে একটু জাস্ট টায়ার্ড ছিলাম, তো শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম চলে আসে। তো কিছুক্ষণ প্রায় মানে ঘুম, সাডেনলি মানে ঘুমের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মানে সাডেনলি এই দিক থেকে ওদিকে ফেরার সময় হতে একটু মানে আপছা কিছু দেখা। তো ওভাবেই করে আমি বাম কাত থেকে ডান কাত যখন হই, আমার চোখ যায় হচ্ছে আমার স্টাডি টেবিলটার দিকে যায়। ওখানে পাশে আমার চেয়ার ছিল, আমার কেন জানি মনে হলো যে কেউ মনে হয় ওখানে বসে আছে। আমি আর ফিরে তাকাই ওখানে, ফিরে তাকানোর পরে যেটা দেখি সেটা হচ্ছে না ওখানে কেউ নাই। আমি মানে পুরোপুরি ডান কাত হয়ে যখন শুই, মানে দেখে আমি আর নাম চারা করতে পারি না। অবস্থাটা হচ্ছে এরকম যে আমি যেখানে শুয়ে আছি, আমি ফ্লোরে ম্যাট্রেস বিছানো, আমি শুয়ে আছি, তার প্রায় আমার ম্যাট্রেস থেকে এক হাত দূরে একটা ঢিম বললে ঠিক হবে অথবা অন্য কিছু আমি এক্স্যাক্টলি জানি না কি হবে। তো ওই জিনিসটা হচ্ছে মানে আমরা নামাজ, মুসলিম যারা আছে নামাজ পড়া থেকে আমরা সেজদা দিয়ে যখন উঠি, যখন বসি, যেটা ওভাবেই বসে আছে পুরো কালো একটা শেপ, চেহারাটা দেখতে পাচ্ছি। চেহারাটা যদি মানে ইমাজিন করার থাকে তাহলে ইমাজিন করতে হবে এভাবে যে আমরা সাধারণ একটা মানুষ যদি মানে চামড়া, মুখের চামড়াটা ছিঁড়ে নেওয়া হয়, এন্ড সেই চামড়ার ভিতরের যে মাংসটা সেটা যদি পচন ধরে, সেরকম চেহারা সে বসে আছে। তো আমি ওনাকে দেখার পরে আমি নামিয়ে নড়তে পারতেছি না, আমার পুরো শরীর আমার ভার হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি। তো উনি আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে উনি নিশ্চয় এমন একটা অবস্থা, উনি আমাকে কিছু ঘটনা বলতেছেন, আমি সেটা শুনতেছি। ফার্স্টে বললেন জিনিসটা বলছে, আমি যেটা দেখা শুরু করতেন আমি আমাকেই দেখতেছি।
আচ্ছা,
আমি দেখি যে হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে ছোট একটা মানে এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক আগের ঘটনা হচ্ছে, বিড়াল অথবা একটা খরগোশ বাচ্চা আমি নিয়ে আসি। তো নিয়ে আসি, তো উনি যেটা বলতেছে যে সেটা হচ্ছে মানে জিনিসটা অ্যাকচুয়ালি কোনো বিড়াল বা খরগোশ ছিল না, ওটা ছিল হচ্ছে মানে কোনো একটা খারাপ জিন অথবা মানে পৈশাচিক টাইপের কিছু একটা। তো আমি কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই, মানে উনি এটাও বলতেছে যে ওই জিনিসটার কারণে আমার অনেক ক্ষতি হচ্ছে। আমি এটা আমার মাকে জানাতে চাই, কারণ ওই সময় মানে আমি আমি ওই সিচুয়েশনটার মধ্যে আমি আমার মা ওই ওই যে ওই মানে ওই জিনিসটা যেটা দিন বা কিছু আর হচ্ছে ওই বিড়ালটা, এই চারটা জিনিসই আমার সামনে, আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। তাই মাকে জানাতে চাই যে মা এই জিনিসটা আমি যে আনছি এটা তো আমার অনেক সমস্যা করতেছে, তো এটা তো ভালো না, এটা খারাপ কিছু। এইটা যখন হয় তখন আমি মানে আমি রুম থেকে মানে আমি দেখতেছি যে আমি ওই জিনিসটা নিয়ে মাকে বলার জন্য যাচ্ছি, মা হচ্ছে ডাইনিং টেবিলে বসা।
আচ্ছা,
আমি মার কাছে গেলাম, যে বললাম মা আমি এটা আনছি, এটা তো অনেক ক্ষতি করবে আমার, এটা তো আসলে ভালো বিষয়। সাডেনলি ওই জিনিসটা আমার মুখের দিকে তাকে একটা স্মাইল দিয়ে বলতেছে যে তুই কি ভাবছিস আমি তোর মা। আমার
এবং আপনার চোখের সামনে ঘটলো,
চোখের সামনে
কিভাবে দেখেন জিনিসটা? একটু কমপ্লিকেটেড, তো জিনিসটা একটু যদি বুঝিয়ে বলতেন যে আপনার সামনেই দেখছেন আপনি, যে আপনি আবার তার সাথে একটা কনভারসেশনে, রাইট?
আমি আলটিমেটলি আমি শুয়েই আছি, আমার পাশে যে জিনিসটা বসে আছে ওই যে শেষবার ওভাবে সে যেটা বলতেছে আমি সেটা ভিজুয়ালাইজ করতেছি এমন ভাবে দ্যাট আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি।
একদম একদম সেটাই।
তারপরে সাডেনলি আমার চোখ যায় হচ্ছে মানে আমার মানে বাসার ইয়েটা হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে তাকালে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার মা বাবার রুম, আমি দেখি যে সেখানে আমার মা বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করি, আমি দেখি যে আমি মার কাছে কোনোভাবেই পৌঁছাতে পারতেছি না।
আচ্ছা,
তো একটা মোমেন্টে আমি মানে খুব ইয়ে করে দেখি আমি উঠে গেছি, আমি যেই সেখানে শোয়াছিলাম সেখান থেকে উঠে গেছি। উঠে গিয়ে আমি রুমের দরজা খুললাম, খুলে মানে আমি একটু স্বস্তি পাই, আমি দেখি যে আমার মা আসছে। আমি সেই ভয়ের অবস্থায় মাকে বলে যে মানে আমি বলতে যাবো যে মা, তখনই আমি দেখি যে মানে সবকিছু আমার মার, বাট চেহারাটা হচ্ছে সেই বিড়ালটা বা সেই প্রাণীটা যেটা আমি বাসায় নিয়ে আসছিলাম। এটা যখন দেখি তখন অলমোস্ট আমি আমি প্রচুর ঘামাচ্ছিলাম, ঘামাচ্ছি মানে আমি ফিল করতেছি আমার ঘামগুলো যে আমার কপাল দিয়ে বেয়ে যে পড়তেছে। জিনিসটা হচ্ছে এমন যে হয়তো যদি আমি স্বপ্ন দেখতাম, আমাদের এমন হয় যে আমরা স্বপ্নের মধ্যে আমরা ফিল করতে পারি না যে আমাদের বডিতে কি হচ্ছে। আমি ফিল করতেছিলাম যে আমার ঘামগুলো বেয়ে পড়তেছে, আমি মানে আর থাকতে না পেরে প্রায় ধস্তাধস্তির মতো একটা অবস্থা। তো ওই সময়টা আমার মানে বাম পায়ে লাঠি গিয়ে পড়ে হচ্ছে আমার বুক সেলফে, যেটা আমার বিছানার বাম দিকে ছিল। তো সেই অনেক জোরে লাঠি লাগা গেল, সেটা এসে আমার গায়ের উপরে পড়ে আর আমি লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে উঠে গিয়ে আমি আমার রুমের লাইট জ্বালাই, রুম থেকে বের হয়ে আমি আমার ভাইয়ের রুমে চলে
যাই।
এইটা ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ না, এখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু অ্যাকচুয়ালি।
আচ্ছা,
তো এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুর মাকে বলি, মানে দুই তিন দিন কাউকে বলি না, আমি ওই সময়গুলোতে এমন অবস্থা ছিল যে আমি চোখ বন্ধ করলেও চেহারাটা আমার সামনে দেখতে পাচ্ছিলাম। তো পাঁচ ছয় দিন পরে আমি মাকে বলি যে মা এরকম এরকম ঘটনা ছিল ওই দিন, সেজন্য আমি তো শুচ্ছি না ওই রুমে। মা হচ্ছে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুরের সাথে কথাবার্তা বলেন, উনি আমাদের বাসায় আসেন। উনি ওনাকে ঘটনাগুলো আগে বলার কারণে উনি আমার জন্য একটা তাবিজ নিয়ে আসেন, যেটা উনি মানে প্রথমে উনি বলে ফেলেন যে তুমি এটা ডান হাতে বাজুতে পড়বা।
আচ্ছা,
এই ঘটনার এটা এই কথাটার পরে মা বলেন যে হুজুর আপনি একটু কষ্ট করে রুমটাতে একটু যদি দেখে আসতেন তাহলে ভালো হতো। হুজুর উঠেন, উঠে আমার রুমটার চারটা কোণায় চারবার উনি ঘুরে আসেন। ঘুরে আসার পর উনি সাডেনলি আমাকে বলেন যে আচ্ছা বাবা তোমার জন্য ওই যে তাবিজটা আসলাম ওটা তুমি হাতে না পরে গলায় পড়বা। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করছি হুজুর কি কিছু নর্মালি নিয়মটা হচ্ছে যে ওনারা এগুলো মানে ডিসক্লোজ করে
exclusively on fusionbd.com
করেন না, ওটা ওভাবেই চলতে থাকে, তারপর প্রায় পাঁচ ছয় মাস চলে যায়। তো ওর মধ্যে আমি কিছু ফিল করি না, বাট তার মধ্যে কিছু ঘটনা হয়, সেটা হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে মিশি অ্যান্ড মানে এমন কিছু জিনিসে মানে জড়া যায় যেগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আর আমাদের জেনারেশন এই জিনিসগুলোকে কেউ হয়তো কুললেস মনে করলে এই জিনিসটা কুল না অ্যাকচুয়ালি। ওইরকম কিছু জিনিসের সাথে আমি জড়া যাই, আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে দ্যাট ওইসব সিচুয়েশন থেকে আমার মা মানে উনি মেইনলি আমাকে জিনিসগুলো রিয়েলাইজ করান দেন, মানে তখন আমি গিল্টটা আসে যে দ্যাটস ওয়াই আমি ওইসব জায়গা থেকে ফেরত আসি। এইটা হচ্ছে ঘটনাটা এমন দ্যাট এই এই সিচুয়েশনটা আমি আমার অন্য একজনকে যখন শেয়ার করতেছিলাম মানে সাধারণ কথার প্রেক্ষিতে আমি ঘটনাটা বলি যে যে ঘটনাটার সাথে ওদিন রাত্রেবেলা হয় ভূতের, তো আমি এই ঘটনাটা বলতে সাডেনলি আমার মাথায় জিনিসটা ক্লিক করে। আচ্ছা, তাহলে ওই যে জিনিসটা আমার পাশে ছিল যে বলতেছিল যে তুমি এরকম কিছু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না ম্যাম খারাপ কিছু, তো তাহলে ওটা কি আমার জন্য মানে একটা সাবধান বাণী ছিল এরকম টাইপ কিছু? আর যদি মানে ভালো কিছুর জন্য নিষেধ করার কথা তাহলে কেন আমি এরকম খারাপ চেহারা দেখলাম যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই? এটাই, তারপর আর তেমন কোনো ঘটনা হয়নি আপাতত।
ওয়েলকাম ব্যাক। এবারে একটা অডিও ক্লিপ শুনলে কেমন হয়? আমার মনে হয় ভালোই হয়, এবং এই অডিও ক্লিপটি অবশ্যই নতুন। আমরা পুরনো ঘটনার মাঝে মাঝে যে অডিও ক্লিপগুলো প্লে করছি সেগুলো আবার নতুন, কিছু কিছু পুরনো মিলও আমরা আবার আপনাদেরকে শোনাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আশা করছি আজকের ঘটনাটি, আজকের যে এপিসোডটি, এই এপিসোডটি আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পারছে। যারা একদম পিওর ভয় চান আজকের এই এপিসোডটি পুরোপুরি তাদের জন্য, যে আপনি যে পিওর ভয় চান সেটার জন্যই আপনাকে এপিসোডটি উপহার দেওয়া হলো ভূতত্বের পক্ষ থেকে। আমি অনেকে এটা নিয়ে সমালোচনা করবেন, কেন কমেন্ট করা হলো না, কেন এটা করা হলো না, ওটা করা হলো না, আছে তো সামনের সপ্তাহে আবার সেগুলো হবে। আপাতত আমরা একটু এখান থেকে সরে এসে একটু চেষ্টা করি ভিন্ন কিছু করার। ওকে, অনেকেই কিন্তু আছেন যারা কমেন্ট পড়াটা খুব বিরক্ত হন, দাঁত জায়গায় যখন কমেন্ট পড়া হয় বিরক্ত হন, সেই জন্যই এই পদ্ধতি মাঝে মাঝে আমরা একটু ডিফারেন্ট কোনো কিছু করবো। ওকে, অলরাইট, যাই ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাসেল বলছি। 2012 সালে আমি আপনাকে প্রথম একটি ঘটনা পাঠিয়েছিলাম চট্টগ্রামের, এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আমি আর ঘটনা পাঠাতে পারিনি। তাই আমি আমার দ্বিতীয় ঘটনাটি আজকে আবার পাঠাচ্ছি আপনাদের কাছে, আশা করি লিসেনাররা আমার ঘটনাটি পছন্দ করবেন। ঘটনাটি আর কারোর সঙ্গে ঘটনায়, আমারই ফ্যামিলিতে, আমারই চোখের সামনে, আমারই মেয়ে জীবনের সঙ্গে ঘটা। ঘটনাটা একটু বড়, কিন্তু আমি এই ঘটনাটাকে শর্টকাটে বলার চেষ্টা করব, আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী, আমি ঢাকার কাজীপাড়ার কোন একটা বাড়িতে থাকি, আমরা থাকতাম চাকতলাতে। আমাদের বাড়ির পাশ থেকেই একটা ফাঁকা জায়গা ছিল, একটা পুকুর ছিল এবং বাড়ির বিল্ডিং এর গা ঘেসে লম্বা লম্বা কিছু দেবদারু গাছ ছিল। ঘটনাটি ঘটে যখন দেবদারু গাছগুলো কেটে ফেলা হয়, তারপর থেকে হঠাৎ করে আমার বোন খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করে। চুপচাপ বসে বসে হাঁটুর মধ্যে মাথা গুঁজে দুলে দুলে কান্না করা, হাসি করা এবং খুব অস্বাভাবিক আচরণ করা। এই ঘটনাগুলোর সঙ্গে আমরা আগে অভ্যস্ত ছিলাম, বাট বিপত্তি ঘটে তখন যখন আমার পরীক্ষা খুব সন্নিকটে। আমি রাত 12:00-1:00 করে যখন পড়তাম, তখন ঠিক আমার পেছনে ছিল বারান্দা, আমি ড্রয়িং রুমে পড়তাম, বারান্দায় ছিল থাই গ্লাস। ঠিক তখন এসে জানলায় থাই গ্লাসে কেউ টোকা দিত, একবার, দুইবার, তিনবার, বারবার। আর টোকাগুলোর স্টাইল ছিল লাইক আঙুলটা উঁচু করে যখন আমরা জানালার মধ্যে টোকা দিই, ঠিক সেরকমই টোকা, কিন্তু টোকাগুলোর কিছু সংকেত ছিল, যেমন 3টা 4টা। আর টোকাগুলো শুরু হতো ঠিক আর 2টা থেকে 3টা পর্যন্ত টোকাগুলো চলতো এবং বারবার চলতো, যতক্ষণ পর্যন্ত না আমরা রেসপন্স করি। আমি এই টোকাগুলোর সঙ্গে তখন অভ্যস্ত ছিলাম না, বিধায় আমি খুব ভয় পেয়ে যাই। এবং প্রথমে ভয় পাই না, প্রথমে আমি টোকার উৎসটা খোঁজা শুরু করি, কোথা থেকে আসছে। আর একবার বলে নিই, আমি থাকতাম আমার বোন দুলাভাইয়ের সঙ্গে, তাদের বাড়িতে থেকে লেখাপড়া করতাম। তো আমার দুলাভাই ওইদিন কোনো কারণে বাড়িতে ছিল না, তো আমি টোকার উৎসগুলো খুঁজে না পেয়ে আমি গিয়ে চেক করি, আমার বোন দেখে দরজা বন্ধ, বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছে। আমি আর ওই দিন রাত্রে বেশিক্ষণ পড়াশোনা না করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক পরদিনও সেম টোকা পড়া শুরু হয়, ওই দিন আর দুলাভাই ছিল। আমি ওই টোকার আওয়াজ শুনে আমি আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়ি, আমি ওই দিন বেশি রাত পর্যন্ত পড়ি না। ঠিক তার 5-10 মিনিট পর আমার দুলাভাই উঠে আসে, উঠে এসে আমাকে ডাকে যে বাসায় বোধ হয় চোর এসছে, আসো, বারান্দার দরজায় টোকা দিচ্ছে। বাট আমাদের দুজনের মাথায় তখন ছিল না যে আমরা থাকি 4 তলার উপর, এইখানে চোর আসা মোটেই সম্ভব না, কারণ আমাদের আশেপাশে বিল্ডিং নেই বললেই চলে। একটা বিল্ডিং আছে, তার সঙ্গে আমাদের বাড়ির দূরত্ব ছিল নিয়ার অবাউট 4-5 ফুট, আর সেখানে কোনো কার্নিশও ছিল না, সুতরাং ওইখান থেকে আসা একটু অসম্ভবই। আমার দুলাভাই বলে যে আমি ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তুমি বারান্দায় গিয়ে জাস্ট দরজা খুলে দেখো কি আছে। তো যে কথা সেই কাজ, দুজনে দুটো লাঠি নিয়ে আমি চলে গেলাম বেডরুমের ভেতর থেকে বারান্দায়। ওই বারান্দাটাই আবার ওই ড্রয়িং রুমে আমি যেখানে বসে পড়তাম সেখান থেকে দেখা যেত। আমার বোন বারবার মানা করছিল যে বারান্দার দরজাটা খোলার দরকার নেই, কিন্তু আমি তখন ওর চেহারা এবং ওর গলার ভয়েস আমি দুটো দেখি, কর্ণপাত না করে আমি দরজাটা জাস্ট খুলে বারান্দায় গিয়ে দু একটা চক্কর দিয়ে এসে দেখি আসলে বারান্দায় কিছু নেই। আর বারান্দাটা বর্ণনা একটু দিই, বারান্দাটা ছিল ড্রয়িং রুমটা ঠিক যতটা বড় মাথা পর্যন্ত, এই পাশ থেকে আরো প্রায় 2.5-3 ফুট এই রুমের দরজা, এই রুম থেকে যেই দরজাটা গিয়েছে আর কি, আর প্রশস্ত ছিল 3 ফুট। তো এই পর্যন্ত আমি প্রদক্ষিণ করে আস্তে আস্তে যতটা সময় হয়ে গেছে, এসে দেখি আমার বোন সে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যে পরিস্থিতি ছিল সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার বোন ফ্লোর থেকে কমসে কম 1-2 হাত উপরে, যদি আমরা সেটা বলি 3 ফুট উপরে ফ্লোর থেকে। ততক্ষণে আমার দুলাভাই ঘরের ভেতর চলে এসে ওই কাণ্ড দেখে সেও ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, আমিও এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়ি যে কি হচ্ছে। আমার দুলাভাই যখন আমার হাত চেপে ধরে বলেছে কি হচ্ছে, সে তাকে স্বাভাবিক করার জন্য আমি নিজে থেকেই অন্তরের ভেতর থেকে ভয় কাজ করতেছে, কিন্তু মুখের মধ্যে খুব জোরে একটা আওয়াজ করি যে নিচে রাখ, এই এরকম একটা আওয়াজ করি। তখন আমার বোন ওই ভাসমান অবস্থায় বলতেছিল যে তোদের প্রত্যেকটাকে আমি মেরে ফেলবো, আমার কথা কেন শুনলি না, দরজাটা কেন খুললি। তো ওই রকম অবস্থা দেখে আবার চিৎকার করি যে নিচে রাখ। ঠিক তৎক্ষণাৎ তো ভাসমান অবস্থায় বিছানায় পড়ে যায়, ওই ফেসলেস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা, ওর বাচ্চাটা বয়স ছিল তখন 1.5 বছরের মতো, এবং বাচ্চাটা এতটাই চঞ্চল ছিল যে ঘুমিয়ে গেলে সে বিছানার এই পার ও পার এবং মানে খুব চঞ্চলতার মধ্যে থাকতো আর কি। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন ওর ঘুম থেকে জেগে যায়, আর জেগে গিয়ে সে খুব শান্ত বাচ্চার মতো শুয়ে শুধু দেখলো, কোনো কথা নেই, বাচ্চা নেই। আমরা এই ঘটনা দেখার পরে আমরা খুব ভয়ে আমি আমার মাকে ফোন করি, পরদিন ফোন করে ঘটনা সব বলার পর আমার মা আমার ফাদারকে নিয়ে ঢাকায় চলে আসে, দেরি না করে ঢাকায় চলে আসে। তখন আমি একটু স্বস্তি বোধ করি, এখন আমার পড়াশোনার মাত্রাটা একটু বেড়ে যায়, যেহেতু আমার আসছে, মাকে জাস্ট আমি ড্রয়িং রুমে একটা সোফার উপরে শুয়ে রেখে আমি পড়তে থাকি। আমার ফাদার আমার রুমে গিয়ে শুয়ে থাকে। মোটামুটি ঘরের ভেতর লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, আমাদের মনে সাহস সঞ্চার হয়েছে। তো ঠিক যেই সময়ে ডিস্টার্বেন্সটা শুরু হয়, ঠিক সেই সময় শুরু হয়ে গেল, দুইটা থেকে তিনটার মধ্যে আর কি নক করা শুরু হয়। তখন আমার মাকে বললাম, আমার মা বললো যে তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে পড়ো। সে আয়তেল পোস্ট করে গায়ে ফুটো দিয়ে ঘর ছোট দিয়ে বন্ধ করে, কিন্তু কোনোটাই কোনোটা হচ্ছে না। এর মধ্যে একদিন সে সকালবেলা আমাকে দেখে বলছে, মামা কাজ ছেড়ে চলে আসছি। আমি বললাম কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন চলে আসছি। তো স্যার আপনার একটা কথা বলি, এটা কাউকে বলার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন, আমি গতকাল ছাদে যখন শুয়েছিলাম, মানে ছাদে ওনাকে ছোট্ট একটা জায়গার মধ্যে লাইক 4-5 ফুট থেকে 6 ফুট একটা জায়গা স্কোয়ার করে নিয়ে ওনাকে একটা রুম করে দেওয়া হয়েছে, জাস্ট উনি একাই থাকতে পারবে এইরকম। তো উনি নাকি 2:30-3 দিকে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি আবার একটা নেশা করতো, নেশাটা হচ্ছে গুল ব্যবহার করতো উনি। তো মুখে গুল দিয়ে উনি ছুতো ফেলার জন্য ছোট একটা ভেন্টিলেটর, বাথরুমে যখন ভেন্টিলেটর থাকে ওরকম একটা ভেন্টিলেটর দিয়ে ওরা একটা জালনা করা ছিল, ওইটা খুলে উনি থুতু ফেলতে যায়। তখন দেখে উনি দেখছে নাকি একজন মানুষ হাঁটতেছে, কিন্তু তার অবয়বটা এমন যে তার কোনো মাথা নেই, এবং সে ওইটা দেখে ওই অবস্থাতে জালনাটা জাস্ট লাগিয়ে দিয়ে ভেতরে উনি এক প্রকার গুটিসুটি মেরে খুব ভয়ে ওখানে রাত অতিবাহিত করে ভোর হলেই সে বাড়ি এলাকা বলে এরকম চলে যাবো আমি এই অবস্থা। এর মাঝে ঘটনা ঘটতেছে, আরো অনেক ঘটনা ঘটতেছে, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। যাই হোক, তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে এরকম, যে আমরা সবাই শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার মা শুয়ে আছে পাশে, আমার ফাদার তখন উনি স্মোকিং করতেন, তো উনি জানলার কাছে বসে রুমে বিছানায় কর্নারে বসে উনি সিগারেট খাচ্ছিলেন, জানলার বাইরে হাতটা বের করে দিয়ে। এর মধ্যে উনি খেয়াল করেন যে খুব জোরে একটা বাতাসের ঝাপটা জানলায় এসে লাগলো, এবং বাতাসটা ভেতরে ঢুকে কোন একটা অবাধ হয়ে হেঁটে চলে যাচ্ছিল। তা আমার ফাদার এটাতে ওই অবাধটাকে ফলো করেন, ফলো করতে করতে গিয়ে দেখেন আমার বোনের দরজায় গিয়ে অবাধটা মিলিয়ে যায়, এবং উনি ওই দিন রাত্রে খুব ভয় পেয়ে যান, কাউকে কিছু বলেন না। পরদিন সকালে বলেন যে আমাদের এইটাই এরকম কোনো কিছুতে হবে না, এটাতে কোনো একটা হুজুর লাগবে বা ঘর বন্ধ দেওয়ার দরকার। আমার ঠিক যেদিন আব্বাই ঘটনা বলছে তারপর ওই দিনই সন্ধ্যায় যখন আমার দুলাভাই বাড়িতে আসেন, ঠিক উঠতে পথে বাড়িওয়ালা থাকতো তিনতলা, তো ওনার বাচ্চাটাকে সিঁড়ির ঘরে বসে খাওয়াচ্ছিলেন রাত 8টার দিকে। তো উনি যখন সিঁড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানে একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে চলছেন, তখন বাচ্চাটাকে দেখে উনি মানে কি খবর বাবু কেমন আছো এরকম ইয়ে করে, তখন বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়, এবং এই ভয় পাওয়াতে বাচ্চাটাকে প্রচুর জ্বর চলে আসে। তারা একটা হুজুর ডাকে, হুজুরটা সেন বংশাল থেকে কোথা থেকে আসে হুজুরটা, তো হুজুরটা আসাতে যখন বাচ্চার জ্বর, তারপরে ওই ড্রাইভার উপরে এটা দেখলো, তো আমিও ও হুজুরকে বললাম যে আপনি আমার বাসায় একটু আসবেন, আমার বোনেরও কিছু প্রবলেম হচ্ছে। তো হুজুর গেল, এখানে একটা ইনসিডেন্ট ঘটে, হুজুর যাওয়ার পরে আমাকে বলে যে একটা শলার ঝাড়ু লাগবে, মানে যেটা নারকেলের পাতা থেকে যে ঝাড়ুটা হয় শলার ঝাড়ু লাগবে, আর একটু তাগি লাগবে, কালো সুতা যেটাকে বলি আমরা। আমি যেই কথা সেই কাজ ব্যবস্থা করে দিলাম। তো হুজুর আমাকে বললো যে আপনি ঘরে আসবেন না, ওনার হাজবেন্ডকে পাঠান। আমি বললাম দেখেন ওনার হাজবেন্ড না, আমাকেই ডাকেন, কারণ আমি যতটা ইয়ে করতে পারবো উনি ততটা আপনাকে সহযোগিতা করতে পারবে না। বলছে না এখানে হাজবেন্ডকেই লাগবে। ঠিক আছে হাজবেন্ডকে নেন। আমাকে রুমে ঢুকতে দিল না, আমি ড্রয়িং রুমে বসাচ্ছিলাম সোফায়, কারণ আমি জানি কিছু একটা ঘটবে। তো হুজুর যখন ওরা গায়ে ছিল পরে পরে ফু দিচ্ছিল, আর দোলাভাইকে বলছিল যে আপনি ঝাড়ু দিয়ে গায়ে গুলা দিবেন, আগা মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত গুলাতে থাকবেন, আর হুজুর ফু দিয়ে তাকে গিয়া দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার বোন ঠিক বাহুবলীর মতো উঠে হুজুরকে কলারটা ধরে হাত দিয়ে উঁচু করে আলমারি মাথায় উঠে ফেললো এরকম করে। হুজুর তো কোনো মতে ছড়ায় ছড়ায় এখান থেকে পালায় যে বাড়িওয়ালা ঘরে গিয়ে ঢুকলো, গিয়ে আবার বাড়িওয়ালাকে সব বলে দিল যে প্রবলেম ওনার মধ্যে, এর থেকে প্রবলেম হচ্ছে। আমি আবার গেলাম হুজুরকে বললাম যে কি অবস্থা, তো হুজুর বলছে যে আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার সঙ্গে আজকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নেই, তবে আমি একটা তাবিজ পাঠিয়ে দিব আপনাকে। যাই হোক, পরবর্তী উনি সেই তাবিজ আর পাঠায় নাই, প্রবলেম আরো প্রকোপ হতে শুরু করলো, আশেপাশে ভাড়াটিয়া খুব ভয়ে তটস্থ থাকতো, তো মোটামুটি ধরে নিল যে আমাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে। তো আমি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিলাম তোমরা চলে যাবো, বাড়িওয়ালা খুব খুশি। যাই হোক, পরে আমি প্রবলেম সলভ করলাম, আমি ওকে খুলনায় কোনো এক ভালো কামেলের কাছে নিয়ে উনি প্রবলেম সলভ করে দিল। বাট প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বোনের যেটা ছিল ছোটবেলা থেকে, ও যখন অনেক ছোট লাইক 7-8 বছর বয়স তখন থেকে প্রবলেমটা সূত্রপাত হয় আমাদের বাড়ির অ্যাকচুয়ালি খুলনাতে। আমাদের বাড়ি ছিল টিভি গন্ডের রোডে, সেই বাড়িতে এখনো আছে। আমাদের বাড়ির পাশে ছিল এক হুজুরের বাড়ি, সেই হুজুরের ওয়াইফের সঙ্গে ছিল নিয়ার অ্যাবাউট অনেকগুলো দিন যতটুকু শুনেছি। তো আমাদের এখান থেকে নোয়াপাড়া পিসার যখন আসছিলেন ওনার জিনগুলো ছাড়ানোর জন্য, তখন আমার বোন আমাকে কোলে করে নিয়ে ওই জিন ছাড়ানো দেখতে যাচ্ছিলেন। তারপর থেকেও এটা দ্বারা প্রভাবিত, অনেকদিন হসপিটালেও ছিল, আর মোটামুটি এখন আমার বোন পুরোটাই স্বাভাবিক, এইরকম কোনো সমস্যা নেই। রাসেল ভাই আমার ঘটনা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, সালাম আলাইকুম।
ব্যবহার
করে কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ও ক্লাস ফিচার্সও এক নম্বর। গ্রামীণ ফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5টা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকা এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramin.com।
ওয়াও কি যে সুন্দর! ইস, আগে যে কেন আসেনি? থামতো, আগে লাইভে যাই।
ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্ব সেরা ও ক্লাস ফিচার্সও এক নম্বর। গ্রামীণ ফোন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক।
রেডিও মানে ফুর্তি।
Good FM. The night comes alive with Gramin.
সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সময় বলছে যেতে হবে। তার আগে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইমেল পাঠান, কারণ প্রতিদিন তো হচ্ছে স্পেশাল এপিসোড দিব না। তো ইমেল পাঠাতে হবে কোন ঠিকানায়? ইমেল পাঠাতে হবে এই ঠিকানায় যে ভুতাশন@ফুর্তি.fm, এবং এইখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/ফুর্তি, সেখানে লাইক এবং কমেন্ট ভুলবেন না, কারণ সেটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের ফিডব্যাকগুলো অনুযায়ী আমরা ঘটনা সিলেক্ট করি। সো প্লিজ এবং আপনি যেরকম চান সেভাবে সেরকমই হয় ভূত আসান। সো আপনার কমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, বলুন না খারাপ হচ্ছে, কোনো সমস্যা নেই তো, আমরা ভালো করার চেষ্টা করব, প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করি। আমরা চলে যাচ্ছি আবারও 2011-এ এবং এইটা খুব মজার একটা তারিখ, এই জন্য এই ঘটনাটা নিয়ে আসা। এবং এটা হচ্ছে 11-11-11, 3টা 11, এরকম কিন্তু আর মানে আমাদের জীবদ্দশায় আর আমরা পাবো কিনা সন্দেহ আছে। তো এই দিন এসেছিলেন সাকিব ভাই, আমরা সাকিব ভাইয়ের একটা ঘটনা শুনবো। এবং সাকিব ভাইয়ের ঘটনা ইজ আ বিউটিফুল স্টোরি টেলার অ্যান্ড আই লাইক হিম আ লিটল টু মাচ। আমার মনে হয় যে হি ডাজন্ট ইভেন নো দ্যাট, বাট যাই হোক আমরা সাকিব ভাইয়ের একটা ঘটনা শুনে আসি, চলুন।
আমি একটা গল্প শেয়ার করবো যেটা মানে ভৌতিস্টের আমরা যেসব জায়গায় ইনভেস্টিগেট করি, কি টাইপের গল্প শুনলে আমরা ওসব জায়গায় ইনভেস্টিগেট করি, এটা শুনেই সবাই হয়তো একটা আইডিয়া পাবে।
আচ্ছা,
কারণ আমরা প্রায় শুনি যে আমার বাসায় এটা আমার সব জায়গায় যাওয়া তো সম্ভব না। আমরা চেষ্টা করি যে ইন্টারেস্টিং কোনো গল্প শুনলে কাহিনী হলো ওখানে আমরা যাই, তো যেহেতু আমরা ওখানে এখনো যাইনি তাই আমরা এই গল্পটা শেয়ার করছি, বাই দা টাইম আমরা শুট করি সবাই আশা করি ভুলে যাবে, যেমন টিভিতে দেখে ফ্রেশ লাগবে। ঘটনাটা হচ্ছে রাজশাহীতে, আমি ক্লিয়ার না এক্স্যাক্টলি রাজশাহী না কোন ইয়েতে, বাট ওদিকেই একটা জায়গায় একটা আনসার ক্যাম্প আছে।
আচ্ছা
ওকে, তো আনসার ক্যাম্প আছে, তো ওখানে আনসার তো অনেকগুলোই ক্যাম্প আছে, তো ওখানে ওরা ট্রেনিং করে ওদের হেডকোয়ার্টার্স টাইপের, মানে রিজনাল হেডকোয়ার্টার এরকম কিছু একটা সিচুয়েশন। তো ওই ক্যাম্পের ওখানে একটা বিশাল বোন আছে, মানে ক্যাম্পের বাইরে।
আচ্ছা
বোন আছে একটা, তো এটা একদম সিরিয়াস জঙ্গল আর কি।
আচ্ছা
তো ওই বনে আবার প্রচুর, যেটা আমাদের নর্থ বেঙ্গলে আছে আর কি, প্রচুর বুনো শুয়োর থাকে।
ওকে,
তো ওখানে একটা লেজেন্ড আছে যে ওই বনে যদি কেউ ঘুরতে থাকে রাতের বেলা এবং কোনো বুনো শুয়োর যদি ওদের সামনে দিয়ে চলে যায়, ক্রস করে, মানে তোমার সামনে দিয়ে একটা শুয়োর চলে গেল,
চলে গেল,
তাহলে ইউ আর ডেড। এবং প্রচুর এভরি ইয়ার অ্যাপারেন্টলি, প্রতি বছর অ্যাপারেন্টলি নতুন নতুন যারা ক্যাম্পে যায়, যারা এটা জানেন, যারা কয়েকদিন ধরে ক্যাম্পে আছে বা অনেক ধরে আনসার আছে বা ওই এলাকায় থাকে, ওরা এটা জানে।
আচ্ছা
নতুনদের মধ্যে অনেকেই না জেনে বনে বেলা, বনে রাতের বেলা যায়, মানে হয়তো ঘুরতে যায় বা ঘুরতে থেকে আসছে, বনের বিরুদ্ধে শর্টকাট হতে পারে হোয়াটএভার, এবং এসে বলে যে হ্যাঁ আমার সামনে দিয়ে অনেক সুর, এখানে অনেক সুর আছে, আমার সামনে গেছে, তারপরে ওরা মারা যায়। মারা যায় বিভিন্নভাবে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, অসুখে মারা যেতে পারে।
মানে ঠিক ওই ওইখানেই যে মরতে হবে এরকম কোনো
ব্যাপার না, না না ওই শোর ডাজন্ট কিল ইউ।
আচ্ছা
ওকে,
তারপরে ঘটনাটা ঘটে।
হ্যাঁ অ্যাপারেন্টলি এটাকে ওরা এখন বলে যে বনের একটা অপদেবতা টাইপের, অথবা অন্ধকারটা খারাপ জিন, মানে ইটস ইভিল বেসিক্যালি। সো এরকম, সো যারা ওখানে কিছুদিন থাকে ওরা রাতে বেলা জীবনে বনে যাবে।
আচ্ছা
সো আমরা যে গল্প এটা শুনেছি, আর ওখানে একটা আনসার ছিল যে এসব একদম বিশ্বাস করতে হবে।
আচ্ছা
সে বলতো যে এসব ফালতু কথা, আমি বনে গিয়ে সারা থাকবো, আমি কিছু নাই। হাঁটাটি করছে মনে ঠিকই, ও সামনে দিয়ে একটা শোর হেঁটে গেল, ওটা দেখে ভয় পেয়ে গেছে, ও নিজেও জানে না কেন ভয় পেয়েছে। সে তখন যেখানে ছিল সে বুঝলো যে এখানে থাকা যাবে না, হি ওয়াজ নট ফিলিং সেফ। সে তখন দৌড়তে শুরু করলো, দৌড়তে দৌড়তে ওখানে সে একটা দিঘি বা পুকুর বা নদী, আমি না বনে ভিতরে একটা নদী গেছে, ওখানে চলে আসলো। তো ওখানে আবার একটা নৌকা বাঁধে ছিল, মানে ঘাট টাইপের আছে একটা ছোট, বা দিনের বেলা ওইসব জায়গায় আবার লোকজন থাকে,
লোকজন থাকে,
রাতে থাকে না। সে নৌকা দেখে সে ডিসাইড করলো যে, মানে সে এখন যেদিক দিয়ে আসছিল ওদিকে ফেরত যেতে পারবে না, সে ভয়ে ওদিকে যেতে যাচ্ছে। আমি নৌকায় উঠে আমি দিঘির মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নৌকার মধ্যে বসে
থাকবো,
ওকে সারাদিন এখানে বসে থাকবো, আমাকে কিছু হবে। তো আইডিয়া ঠিক করে সে নৌকা উঠে গেল, উঠে মাছ দিঘিতে চলে গেল, গিয়ে সে বসে আছে। হঠাৎ করে তার ভয় আরো বেড়ে গেল, সে হঠাৎ খেয়াল করলো কিছু আওয়াজ পেলো আর কি, আওয়াজ পেয়ে আওয়াজের দিকে তাকিয়ে দেখলো যে জঙ্গল থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট মেয়ে।
মেয়ে?
ইয়েস।
আচ্ছা
একটা ছোট মেয়ে, এই আমাদের এখানে একজন ছোট গেস্ট আছে দেখছি,
হঠাৎ করে মানে বলার সঙ্গে আমি নিজেও শিওর হচ্ছি, মানে হ্যাঁ এটা এক্সপেক্ট করি না এতটা,
মানে এই 8-9 ইয়ার্স ওল্ড, বেশি বড় না, ছোট একটা মেয়ে। সে সুন্দর করে ও মেয়েকে দেখি, প্রথম ওর থট হচ্ছে যে তখন বাজে আর কি গভীর রাত, মানে দুটা তিনটা রুমে চেপ্টার আর কি, যে এত রাতে এখানে তো মেয়ে থাকার কথা না,
একদমই না,
এত ছোট মেয়ে কেন এখানে আসবে। তো মহিলা হলো মেয়েটা খুব নর্মালি জঙ্গল থেকে বের হয়ে ঘাটের কাছে এসে দাঁড়ায়, বেশ জল জল চোখের দিকে তাকিয়েছে, জাস্ট ওদিকে তাকিয়েছে। তো সে তখন বুঝছে যে এই কেস ঠিক না, সামথিং সিজিয়ারলি রং। তখন সে ভয় কাটানোর জন্য সে পকেট হাতে দেখে যে সিগারেট আর ম্যাচ, সেখানে সিগারেট ম্যাচটা ইয়ে করে সিগারেট। তো মেয়েটা দিকে তাকিয়ে আছে, মেয়েটা তাকিয়ে থাকতে বললো সিগারেট কতক্ষণ খাবে, সিগারেট তো শেষ হবে,
এটা মেয়েটা বলছে
হ্যাঁ আলো তো শেষ হবে, তখন গ্যাস, মানে সে ওই আলো, এই এতটুকু আলো দেখে ওর সামনে তো সে আসবে না, ওর সামনে লাগবে। লোকটা তো তখন ঘাম পড়া শুরু করছে, ওর সব সাহস তো শেষ, সে তখন আল্লাহ আল্লাহ করা শুরু করছে, দোয়া দোয়া করা শুরু করছে, মেয়েটা হলো দাঁড়ায় আছে স্টেজে, হ্যাঁ ও দাঁড়ায় আছে। তারপরে এক ঘন্টা দু ঘন্টা সে তার ফর্চুনেটলি সেটা ফুল প্যাক হচ্ছিল, যতক্ষণ রাত ছিল খালি আল্লাহকে দেখছে আর একটা কয়েকটা সিগারেট ধরেছে, সিগারেট যখন শেষ হয়ে গেছে তখন সে ম্যাচ ধরেছে একটা কয়েকটা করে, আর সারাক্ষণ একটা আলো রাখার চেষ্টা করছে, ফাইনালি আর এক প্রশ্ন আচ্ছা মানে শুভে হতে গেছে।
ওকে
তখন মেয়েটা বললো ঠিক আছে আরে বলে মেয়েটা চলে গেল।
এরপরে
এরপরে হি কেম ব্যাক, হি সার্ভাইভড।
ও মাই গড, কিন্তু
নোবডি নোজ ওয়াই হি সার্ভাইভড।
হ্যাঁ মানে খুব অদ্ভুত ব্যাপার যে সিগারেট না থাকলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটতে পারে,
মানে সিগারেটটা এখানে মেইন না, মেইন হচ্ছে যে ফর সাম রিজন ওর সামনে একটা আলো ছিল,
আলো ছিল, জ্বলন্ত আগুন ছিল একদমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমিও এটা শুনেছি যে আলোটা মানে কি বলবো যে আলো দেখলে নাকি এরা দূরে সরে যায় বা থাকে না কাছে, এরকম অনেক কিছু শুনেছি আমি, সেই ঘটনাটাই ওখানে ঘটেছিল।
ইয়েস, এবং এই ঘটনাটা আমার প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে, মানে থাকা উচিত।
এবং এটা আমার কাছে মানে ভয়ঙ্কর লাগছে,
ওখানে কেউ রাতে যায় না, ওখানে কেউ রাতে যায় না, এবং আমরা যাবো
একটা কথা বলি যে ওইখানে যদি আমি থাকতাম আমার এতটা সাহস হতো না যে পকেট থেকে ম্যাচটা বের করে জ্বালানো, মানে এটা
ও তো একটা ট্রেন আনসার
সেটাই, মানে তো ইউজ টু, এবং সে তাকে আমি একেবারেই নাম্বার দেবো সবসময়, মানে পুরোটা নাম্বার দেবো যে সে শেষ পর্যন্ত তার সাহসিকতাটা দেখিয়েছে, আমি ভুলে পারতাম না, সেন্সলেস হয়ে যেতাম বা কিছু একটা হতো বা বেঁচে ফিরতাম না হয়তো।
ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভূত আসাম যখন শেষ, ঈদের তিন দিনও তখন শেষ, ভূত আসামের একেবারে শেষে আমরা চলে এসেছি এবং এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, এবং আশা করছি যে আপনাদের সাথে স্বজনদের নিয়ে আপনারা যেভাবে সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন ঠিক একইভাবে ভূত আসাম নিয়েও আমরা অনেক বেশি আনন্দ দিতে পেরেছি, এবং আমাদের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পেরেছেন, বিভিন্ন সময়ে ট্রাভেল করতে মানে টাইম মেশিনের মতো কাজ করেছে, বিভিন্ন সময়ে আপনারা গেছেন এবং অনেক স্মৃতি অনেক কিছু ভুগেছেন নিয়ে ভুগেছেন। রিসেন্টলি 8 বছর পার করেছে এবং 8 বছরে অসংখ্য ঘটনা এবং কেউ কেউ আবার একটু এপিসোড গুনে রেখেছেন। তো যাই হোক, আমাদের আজকে এই ছিল ভুত আসামের আয়োজন এবং কোরবানি ঈদের এই স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে মানে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আগামী এপিসোডে তো আবারও গেস্টরা আসবেন এবং আপনারাই আসবেন আপনাদের ঘটনা পাঠানোর মাধ্যমে। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘটনা পাঠাতে হবে, আর ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutasam@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, এই দুটো ফেসবুকে অবশ্যই এই দুটো ফেসবুকের সাথে আপনি facebook.com/radio40 এবং আরেকটি হচ্ছে www.facebook.com/bhutasam.rasam। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন এবং অনেক অনেক আনন্দ করবেন এই প্রত্যাশায়। টাটা।